exclusively on fusionbd.com.
এই অনুষ্ঠানটি শ্রোতাদের জীবন গল্প ভিত্তিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শ্রোতারা স্বেচ্ছায় নিজেদের জীবনের গল্প বলেন। শ্রোতারা যা এখানে বলেন তা সরজমিন ইনভেস্টিগেটেড নয়, সুতরাং সেদিক থেকে বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের। সম্পূর্ণ বিনোদনমূলক এই অনুষ্ঠানটি আমাদের ব্যক্তি জীবনে কখনো কখনো শিক্ষণীয় ভূমিকা রাখে। এই অনুষ্ঠানে যারা আসেন স্বেচ্ছায় অংশগ্রহণ করেন, এই অনুষ্ঠানে কনফেস করবার পরে কিংবা জীবন গল্প বলবার পরে তার ব্যক্তি ও সামাজিক জীবনে কোনো বিরূপ প্রভাব পড়লে সেটার জন্য রেডিও কর্তৃপক্ষ দায়ী নয়।
প্রতিটি অপরাধ এবং ভুল দাঁড়িয়ে থাকে গোপন কিছু ঘটনার উপর। আমরা সেই গোপনকে আনতে চাই সবার সামনে, যে গোপন আপনাকে অপরাধ কিংবা ভুলের মূল কারণ দেখিয়ে দেবে। আপনি হয়তো নতুন করে ভাবতে শিখবেন কিভাবে অপরাধ থেকে দূরে থাকা যায়। আমরা অপরাধীকে দোষী বলার আগে কেন সে দোষ করেছে সেটা দেখাই, যাতে আপনি আর সেই ভুল না করেন। আমরা অপরাধকে নিরুৎসাহিত করতে অপরাধ কিংবা কোনো ভুলের নির্মম পরিণতি দেখাই, যাতে আপনাকে আমরা সেই জায়গায় না দেখি। আমরা বিশ্বাস করি প্রতিটি মানুষই সম্ভাবনাময়। কাউকে তার ভুল বা অপরাধের শাস্তি দেবার আগে আমরা তার ভুলের পেছনের গোপন সত্য সবার সামনে বলার সৎ সাহসকে সম্মান জানাই, যাতে আপনি সেই ভুল থেকে বাঁচতে পারেন। শুরু হলো সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। রবিবারের রাত 11টায় প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সিক্রেটস এর আরো একটি এপিসোডে। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সিক্রেটস এর আজকে যিনি গেস্ট তার সঙ্গে পরিচিত হবার আগে আপনাদেরকে সিক্রেটস অংশগ্রহণ করার নিয়মটা বলে দিচ্ছি। আমরা এই অনুষ্ঠানে মূলত এমন কিছু সিক্রেটস রিভিল করি যেখানে অপরাধ এবং ভুলই আসলে প্রধান। এছাড়াও কিছু কিছু সিক্রেটস থাকে যেটা আসলে সে অর্থে হয়তো বা অপরাধ নয় কিংবা সে অর্থে হয়তো বা ভুল নয়, তারপর আমরা এই অনুষ্ঠানে অনেক সময় নিয়ে আসি। কিছু কিছু সিক্রেটস থাকে খুবই পজিটিভ, যেটা হয়তো কখনোই বলা হয়নি। তো সেই অর্থে আপনি যদি মনে করেন এই অনুষ্ঠানে আপনি অংশগ্রহণ করবেন এবং সেটা আপনার নিজের জায়গা থেকে নিজের রেসপন্সিবিলিটি থেকে স্বেচ্ছায় আপনি অংশগ্রহণ করবেন, আমাদের অনুষ্ঠানের ডিসক্লেইমার যেটা শুরুতেই যায় সেটা মেনে, তাহলে আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। আমাদের অনুষ্ঠানটিতে যোগাযোগ করবার জন্য ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ফোন করবার পরে ফোনে আপনি কিছু নির্দেশনা পাবেন, সেই অনুসারে আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। অনুষ্ঠানের শুরুতেই আমার সঙ্গে যিনি রয়েছেন তার সঙ্গে একটু পরিচিত হব। আপনার নামটা একটু বলেন।
আমার নাম হাসান আর সবাই ডাকে হালিম নামে।
আচ্ছা, তো আপনি এখানে দুটো নামই বলতে চাচ্ছেন, হাসান এবং হালিম। ঠিক আছে, তো হাসান বয়স কত?
19
বছর বয়স। আপনি সিক্রেটস অনুষ্ঠানে যে আজকে যে কথাগুলো এখানে বলতে যাচ্ছেন, এটা তো আপনি স্বেচ্ছায় এখানে বলছেন নাকি কেউ আপনাকে জোর করে নিয়ে এসেছেন?
না, আমি নিজে থেকে
এসেছেন। তো এই যে নিজে থেকে আসলেন, লাখ লাখ মানুষের সামনে নিজের অপরাধগুলো বা ভুলগুলো বা কিছু সিক্রেটস যেটা আপনি বলবেন, বলার পরে তো আপনার ব্যক্তি জীবনে অনেক সময় দেখা যাবে যে খারাপ প্রভাবও পড়তে পারে, তারপরেও আপনি জেনে শুনে কেন আসলেন?
আসলাম যদি আমার, আমি যে ভুলটা করছি যদি আমার মতন যদি কেউ এমন ভুল যদি না করে,
আপনার কথাটা শুনে বা আপনার গল্পটা শুনে, তার মানে উদ্দেশ্য মহৎ এবং সবসময় এই কমন উদ্দেশ্য নিয়েই কিন্তু আমরা আমাদের সিক্রেটস অনুষ্ঠানটি উপস্থাপন করি। আমাদের অনুষ্ঠানের উদ্দেশ্য এবং যারা এখানে অতিথি আসেন তাদেরও উদ্দেশ্য কিন্তু একই রকম। খুব ভালো করে লক্ষ্য করলে দেখবেন যে যিনি অপরাধী কিংবা যিনি অপরাধ করেন তার অপরাধী হয়ে ওঠার পেছনের শক্তিশালী কারণ, অপরাধের ধরন এবং অপরাধের পরিণতি, তিনটাই আমরা ফোকাস করি এখানে, যাতে করে কেউ কোনো অপরাধ জীবনে না করে। তো হালিম, শুরু করি আমরা একেবারে ছোটবেলা থেকে, যেখান থেকে আপনার বলার আছে বলুন।
যখন আমার 4 বছর তখন আমার আম্মু মানে একজনের কাছে পালনের জন্য আমাকে দিয়ে দেয়। ঠিক আছে,
4 বছর বয়সে?
হ্যাঁ।
আপনি কয় নম্বর সন্তান ছিলেন?
2 নম্বর।
2 নম্বর সন্তান?
2 নম্বর।
আচ্ছা, পালনের জন্য দিয়ে দেয় কেন? আপনার বাবার আর্থিক অবস্থা ভালো ছিল না?
না, ভালো ছিল, কিন্তু আমাদের মানে আমার বাপ চাচা হয়েছে 7 জন, কিন্তু তারা একটু মানে অন্য টাইপের, যেমন মারামারি করে, এটা করে।
বাবা কি করতো? বাবা কি করতো?
বাবার গদি আছিল।
গদি বলতে?
গদি সুতার ব্যবসা। যখন আমার 7 বছর তখন আমি শুনি কি মানে আমার আম্মু অন্যটা, তো আমি তারা বলে তোমাকে তো পালক নিয়ে আসছি এটা, তো তারা অনেক ধনী ছিল, নারায়ণগঞ্জ কলেজ স্ট্রিটের ভিতরে তাদের এক নামে সবাই চিনে। তো তাই সে আমাকে বলতো কয় তোমাকে তো বালক নিয়ে আসছি। আমি কে দিলাম আমার আম্মু কোথায়? কয় তোমার আম্মু আছে। কোথায় আছে? আছে একটা জায়গায়, তোমাকে নিয়ে আসছি। তো আমার যখন 7 বছর তখন আমাকে নিয়ে যান আমার মেইন এরিয়ার ভিতরে পঞ্চবুড়ি চাঁদনি অজি। তো গেলাম, যাওয়ার পরে বলে এটা তোমার আম্মু, এটা তোমার বাবা, এটা তোমার ভাইয়া।
আচ্ছা,
তো আমি বলছি না এখানে আমি থাকবো না। কেন? আমি থাকবো না, তোমাকে তো আজীবনের জন্য আমি নিয়ে আস। তো আমি কাঁদতেছি অনেক, আমি বলতেছি আমাকে নিয়ে আসো আমার আম্মুর সাথে। বলো আম্মু, তুমি কি আমার আম্মু? হ্যাঁ তোমার আম্মু আমি। আমি না, তুমি আমার আম্মু না। তো ওখান থেকে নিয়ে আসলো, 2 দিন থাকলাম আপন আম্মুর সাথে। তো ওখান থেকে আবার নিয়ে আসলো। তো আমার বিকাল টাইমে একটা মানে খেলার জন্য একটা টাইম দিত।
ওই সময় কি পড়াশোনা করতেন?
হ্যাঁ পড়াশোনা করতাম।
আচ্ছা, কোন ক্লাসে পড়তেন?
তখন 3-তে পড়তাম,
ক্লাস 3-তে। ওকে,
তো পড়াশোনা করতাম। তো বিকাল টাইমে একটা মানে খেলার জন্য একটা টাইম দিত। তো খেলতাম, অনেক বন্ধু বান্ধব বানাইলাম। যখন আমার 9 বছর, ঠিক আছে, যখন আমার 9 বছর তখন আস্তে আস্তে কিছুটা বুঝি। তো বন্ধু বানাই 2 ঘন্টা টাইমে, যতক্ষণ মানে আড্ডা মারি ওই খেলার জায়গাটা আমি আড্ডা মারি 2 ঘন্টা। এই সাইডে পড়াবাদের সাথে মিশি, এই সাইডের ছেলেদের সাথে মিশি। তো আস্তে আস্তে চিনে আমাকে সবাই। এইভাবে লাইফটা অনেক হ্যাপিতেই কাটতেছিল।
জি,
তো আম্মা তো অনেক, সে তো আমার আপন আম্মু না, সে আমাকে তবে অনেক আদর করত।
আচ্ছা,
নিজের আপন ছিল, তার একটা ছেলে আসলো, নাম অর্ণব।
আর আর কোনো ভাই বোন ছিল না আপনার?
না।
আচ্ছা, সে কি বড় ছিল আপনার না ছোট?
আমার 1 বছরের জুনিয়র ছিল।
জুনিয়র ছিল, ওকে।
তো তার একটা ছেলে আসলো, তো ওর সাথে সবসময় খেলতাম। ওকে যেটা দিত তার অর্ধেকটা আমাকে দিত,
মানে সবসময় সমান ভাগ।
হ্যাঁ, মানে এত আদর করতো আমাকে।
আচ্ছা,
তো ওখানে থাকলাম, তারা জায়গায় জায়গায় যায়, কিন্তু কোনো সময় আমাকে কোনো কোনো কিছু আমার বাপ মা যেটা না করতে পারবো তারা আমাকে সেটা করছে।
ডাউনলোড করতে পারবেন আমাদের ইউটিউবের ঠিকানা হচ্ছে www.youtube.com/dfm904। আমি আরো একবার বলছি, youtube.com/dfm904, এটাই ঢাকা এফএম এর ইউটিউব চ্যানেল। এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে নোটিফিকেশন বেল বাটনটা অন করে রাখবেন, তাহলে আমরা নতুন কন্টেন্ট আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। হ্যাঁ বলুন।
কোনো কিছু অভাব ছিল না আমার, সবসময় আমাকে আদর করতো। আমার বাপ মা যেটা আমাকে দিতে না পারতো তারা সেটা দিচ্ছে,
মানে নিজ সন্তানের মতোই দেখতো।
এবার দিনগুলো অনেক ভালোই চলতেছিল। যখন আমার 12 বছর যখন, তখন মানে ফুল সব কিছু আমি জানি, আর মানে এটা কি এটা কি সবই আমি চিনি।
জি,
তো খেলার টাইম দিত আমাকে একটা বিকাল টাইমে। তো ওই টাইমটা করতাম কি, আমাদের বন্ধুদের সাথে আমি গ্রুপ করতাম।
আচ্ছা,
গ্রুপ করতাম, আমি টিভিতে দেখতাম এই মারামারি এটা এটা
প্র্যাকটিস করতাম। হ্যাঁ,
গ্রুপ করতাম, আমারও সবাই মানে মানবো এমন কিছু একটা। আমার 5টা ফ্রেন্ড আসলো, নাম একটার নাম সাবিত আর একটার নাম রিয়ন, বেস্ট ফ্রেন্ড আমার।
আচ্ছা,
ওরা কলেজ তৈরি থাকে, তো ওদের সাথে প্রথম পরিচয়। আমি মানে একটু বোকা টাইপের আসলাম তখন, একদম বোকা টাইপের, সরল সুতা, কারোর সাথে কোনো গালাগালি করতাম না, কারোর সাথে কোনো মারামারি করতাম না। তো ওদের ওরা খালি গ্রুপ করে, চল ওই জায়গায় মারামারি করতে দিন। আমি কোথায়? চল উত্তর চাষারা, চল মারামারি করে আসি। আমি কি না, এইগুলো আমি করবো না। তাও কয়, তুই তো ভীতু, তুই ভয় পাস, তুই আঙ্গুল আগে চলবি না। আমি গেছি, আমি ভীতু এলে ভালো, তোদের সাথে চলবো না, সমস্যা কি? তো আমি অনেক কষ্ট পাইছি যখন আমাকে ভীতু বলছে, অনেক কষ্ট পাইছি। তো রুমে যেয়ে আমি কাঁদতেছি, তো আমার আম্মা আমাকে জিজ্ঞেস করলো কাঁদতাস কেন? আমি কি কিছু হয় না এইভাবে এইভাবে মানে তুই কিছু বলছে? আমি কি না, তো এলাকার ভিতরে তাদের আবার মানে অনেক দাবত ছিল, অনেক ক্ষমতা ছিল। যে তার হাজবেন্ড, তাকে আমি বাবা বলে রাখতাম না, তাকে আঙ্কেল বলে রাখতাম। তো তার কাছে বলবে মনে হয় এখন তো কাঁদতেছে, কয় কাঁদতেছে কেন? কয় জানি না, তো মনে হয় কেউ কেউ আরে মারছে এটা এটা, অনেক জিজ্ঞেস করছে, আমি বলিনি। তো ঘুরতে গেলাম আমরা ঢাকার ধানমন্ডি, আসলাম এটা খালা বাসায়। তো খালামুনিও জিজ্ঞেস করতেছে কি হয়েছে বাবা, তুমি কাঁদতেছো কেন? আমি বলছি না কিছুই হয়নি, কিন্তু আমার একটা জিত আছে। আর আমার ভীতু বলছে, খালি ওইটাই ভাবতেছি, ভীতু বলছে, আমার ভীতু বলছে এক সপ্তাহ থাকলাম, এক সপ্তাহ পর আবার নারায়ণগঞ্জ কলেজ সেট গেলাম। তো যাওয়ার পরে ওই যে সাবিত ছেলেটা আমার, আমার বন্ধুটা আমাকে বলছে ভীতু, তোকে আমি বললাম চল গ্রুপ করুন। তুই গ্রুপ করবি? আমি কি হ্যাঁ চল। তারপরে কেউ ভয় পাইব? আমি ভয় পাইবো না কেন, আমি কি প্রতিবন্ধী নি? তাই না, একটু প্রতিবন্ধীর মতো দেখতে লাগে আমার, মানে চেতাই তো।
কোন ক্লাসে থাকতেই গ্রুপিং করতেছেন?
তখন আমি পড়াশোনা করি না আমার জানামতে।
পড়াশোনা ছেড়ে দিলেন তো আপনাকে ফ্যামিলি থেকে কিছু বললো না ওরা?
হ্যাঁ বলছে, মানে আমার মাথার ব্রেন ভালো ছিল না, আর ছোট থেকে অনেক কিছু ভুলে গেল, এই কারণে। আর সে তো মানে আমার আপন কিছু না,
এই জন্য চাপও দেয়নি,
চাপও দেয়নি।
ওকে,
তো এক টাইম যখন আমাকে দুই টাইম দুই ঘন্টা টাইম দিত, তো ওই জায়গায় আমি টাইম বাড়াইলাম, সকালবেলা একটু বাইরে যেতাম দুই ঘন্টা, আবার বিকালে। তো আমি বললাম আজকে শুক্রবারে, দুই দিন পর শুক্রবার, শুক্রবারে তো তোদের যত পড়াবাতে আছে সবাইকে নিয়ে আসবি, তাই কেন গ্রুপ কম পরে বলা আছে ঠিক আছে। তো নিয়ে আসলো শুক্রবারে, তো আমার একটা বড় ভাই আসলো, তার সাথে নতুন অনেক আগের থেকে পরিচয়, কিন্তু তখন মানে অনেক ঘনিষ্ঠ হয়েছে। তো বললাম ভাইয়া আমি তো বিস করবো, আমার মানে আপনাকে আমার লাগ, তুই বিস করবি? আমাকে হ্যাঁ করবো। আচ্ছা ঠিক আছে, তুই তোর লাগে আমি আসি, তোর যদি কিছু হয় আমি আসি। সে আবার মানে ওই জায়গার ভিতরে চাষা সেটার ভিতরে তার অনেক নাম আছে, নামটা বলবো না, বলে আমার অনেক সমস্যা হবে। তো সে বললো আচ্ছা ঠিক আছে, কারণ ওখানে আমার সবাই চিনত, কারণ ওই যে আমার আমার জন্য তার ক্ষমতা আছে, জানে তার ছেলে আমি, সবাই চিনত। তো আমি বললাম আমাদের ওখানে অনেকগুলো কলোনি আছে, কলেজ রোডের ভিতরে কলোনি আছে পুরানো, যে কোনো লোক ঢোকে না ওখানে, তো ওই জায়গায় একটা কলোনি নিলাম, ক্লাব বানাবো। ওইটা আমার যতগুলো ছোট ভাই আছে ওদের পরিষ্কার করে না, বলছি পরিষ্কার কর, পরিষ্কার করছে তারা। ওই জায়গায় আমার নাম দিচ্ছি হাসান বস, ঠিক আছে, ছোট আছে এত কিছু বলতাম, নাম দিচ্ছি হাসান বস। সব মিলা 20 জন আসছে, মানে আমার গ্রুপ, ওই যে শুক্রবারে বলছি তারা আসবে, আসছে। আসার পরে বললাম আমি একটা গ্রুপ খুললাম, তো আমার গ্রুপে তোরা থাকবে, তোদের কিছু হলে আমি দেখবো। তোরা রাজি হয়েছে, ঠিক আছে। গ্রুপে কি কি কাজ করতে হবে, মানে যত বাজে বাজে পড়াতে আছে সবাইকে নিচ্ছি, যেটা আমার নামটা ফুটে, ঠিক আছে, এটা আমাকে সবাই চিনে, এটা ভালো একটা লিঙ্কে যেতে পারবো, এই কারণে। তো আস্তে আস্তে দিনগুলো পার হইতেছে, তখন কাউকে মারতাম না, তো দিনগুলো অনেক ভালো চলতেছিল আমার। এক সময় একটা মিটিং আসলো, মানে রাজনীতির বিষয়ে একটা মিটিং আসলো, আমাকে অফার দিল।
রাজনীতির বিষয়ে বলতে?
রাজনীতির বিষয়ে মানে আমি এতগুলো ছেলে দেব, আমাকে এত টাকা দেব।
এটা আপনাকে কি অফার দিল?
আমার ওই বড় ভাইয়াটা বলছে তুই যদি 10টা বলা দেস তো 1,000 টাকা, 20টা দিলে 2,000 টাকা,
আচ্ছা
100টা দিলে হিসাব 10,000 টাকা। তখন টাকা তো আমার কাছে অ্যাভেলেবল আসলো, কারণ আমার কাছে টাকা, আম্মার থেকে টাকা নিতাম, চাইলে দিয়ে দিত আমাকে, জিজ্ঞেস করতো না কি করবো।
এই যে পোলাপানগুলোকে আপনি একসাথে করছেন, আপনি গ্রুপিং করছেন, এদেরকে কি খাওয়া টাওয়া দিতেন? মানে
হ্যাঁ, প্রত্যেক দিন কম হলে আমার 500 টাকা
খরচ যেত। এই টাকাটা আপনি পেতেন কোথা থেকে? বাসা থেকে,
আমার থেকে। তার টাকার কোনো স্বাদ ছিল না, কোটি কোটি টাকা আমার দিচ্ছে।
এই টাকাটা সে পেত কোথায়, কি করতো সে?
তার তো নিজের বাড়ি আছে, 3টা 9 তলা বিল্ডিং, ঠিক আছে।
ওকে,
পরে গুরুই ধানমন্ডির বাড়ি আছে, ফ্ল্যাট আছে।
আচ্ছা আচ্ছা, তো মার কাছে চাইলেই পাওয়া যেত?
হ্যাঁ চাইলে পাওয়া যেত, আমাকে দিত।
বাকি সবাই কি জানতো যে ওই মা কি আপনাকে বালক এনেছে, এটা জানতো?
সবাই জানতো আমার আপন নাম।
ওর মা কিন্তু এলাকার খুব প্রভাবশালী ছিল এবং ধনবতী মহিলা ছিল, তো সেই অর্থে ওর প্রভাব খাটানোটা অনেক সহজ ছিল এই ছেলে মেয়েদের উপরে। জি বলেন। তারপর
পরে আমার এমন একটা অফার দিল, আমি বললাম আচ্ছা ঠিক আছে। যে 20টা গ্রুপে আমার ছেলে আসলো, তোদের আমি বললাম কালকে এমন টাইমে আমার সাথে দেখা করবি, তোদের যত ছেলে আছে সবাইকে নিয়ে আসবি, প্রত্যেক জনকে আমি 100 টাকা করে দেবো, ঠিক আছে। তো ওরাও বাচ্চা, তাও আচ্ছা ঠিক আছে, সবাই খুশি হয়ে গেছে। আর নাস্তা মাস্তা তো একদিন ফাই, তো নিয়ে আসলো পরের দিন। সব মিলে আমার 50 জন মানে ছিল হয়েছে, 50 জনের 5,000 টাকা বেশি। তো মিটিংয়ে গেলাম, ওখানে যাওয়ার পরে আমার যে বন্ধু রিয়ন, ওর সাথে এক ছেলের ঝগড়া লেগে আছে। ঝগড়া লাগার পরে আমি বলছি ঝগড়া করা ভালো না ভাইয়া, তো মিটিং মিছিল আসলে তো একটু হালকা পাতলা শৈলে ভেতরে বসা খাই। তার বলে কেন খেব? আমি কি আচ্ছা ঠিক আছে সরি, কারণ না সরি বললে সব সমাধান হয় না। তোকে কি বলবো, মানে তুমি তো তুই গেছি কি বলবো তোকে, কারণ তুই আমার, তুই কী বললি কে? তো সিনিয়র আমি, আমি সিনিয়র জুনিয়র আমি বুঝি না। তো এক কথা দুই কথা তার সাথে কথা কাটাকাটি হলো। তো বলছে তুই থাকস কি, তুই কলেজ রোড থাকস না? আমি কে হ্যাঁ কলেজ রোড থাকি, কে মারবি? হ্যাঁ তবে মারবো, এমন টাইমে তোর সাথে ক্যাচাল করবো। আমি টাইম দে ফিল্ডে নামবি? হ্যাঁ ফিল্ডে নামবো। আচ্ছা ঠিক আছে, আমাকে টাইম দিল শনিবার সময় বিকাল টাইমে। তো ওই টাকা পাইলাম, টাকা পাওয়ার পরে ওখান থেকে আমার 1,000 টাকা আমি রাখছি, আর বাকি টাকা ওই ছেলেদের খাওয়াইছি, টাকা টাকা দিচ্ছি আবার এভাবে খাওয়াইছি, ঠিক আছে। যেমন 10টা বলারে 1,000 টাকা দিচ্ছি, এমন করে তোমরা 10 জন ভাগ করে নেন। তখন রাতে টেনশন করতেছিলাম ওই ছেলেরা আসবো হয়তো, যেটা বললো আমি তো জিতে মতো হবে, বললাম মারবো, যদি মারামারি করি একবার যদি আমার কানে যায় তো আমার তো অনেক বোকা চোকা করবো, কোন সময় সে জানে আমি অনেক ভালো।
বয়স কত তখন আপনার?
১২-১৩।
ওকে,
তো রাত্রে ঘুমাই ঘুম আসে না সারা রাত, টেনশনে বলে কি করবো কালকা, ওর কাছে যাই কি সরি বলবো, যদি সরি বলি তো আমার ছেলেরা কেবল আমার ভাই মানে ওদের বড় ভাইয়া আমি, ঠিক আছে, ওরা তো আমাকে মানবো না, কি করবো, ওই তো অনেক মানে ক্ষমতাশালী। তো ও আবার সাবিতের কাছে ফোন দিছে, তোমার বিলে মনে হয় মারবো, কে মারবো ভাই, হ্যাঁ রেডি থাকিস, আচ্ছা ঠিক আছে। সকালবেলা উঠলাম ঘুম থেকে, ওঠার পর ওই বড় ভাইয়ের কাছে গেলাম, তো বড় হয়ে বলে তোর কিছু আমি আসছি, তো দাঁড়িয়ে বলছি, তো সে প্রথমই আমাকে রান্নাও দিচ্ছে কতগুলো
এই বড় ভাই। বিরতি নেবো প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতি। আজকে এখানে হাসান কিংবা হালিম যাই বলি না কেন দুটোই ওর নাম, যদিও হালিম নামেও পরিচিত, এবং সে আজকে এখানে কান ফেস করছে সিক্রেটস অনুষ্ঠানে, ওর বয়স হচ্ছে ১৯। ছোট্ট একটা বিরতির পর আমরা আবারও ফিরে আসছি। আপনারা যদি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তবে আমাদেরকে ফোন করবেন 0961190404। আমরা একেবারে ব্যাকগ্রাউন্ডে আছি, একজন অপরাধী কিংবা একজন ভুলে ভরা মানুষ কীভাবে অপরাধের দিকে যায় সেই জায়গাটি আমরা ডায়াগনোস করছি, এরপরে কী অপরাধ সে করে সেটা দেখাবো, এবং পরিণতি অফকোর্স প্রতিটা এপিসোডেই আমাদের প্রত্যেকটা গেস্ট যারা এখানে অপরাধ বলেন, যারা ভুল বলেন, তাদের পরিণতি কী হয় জীবনে সেটা তারা বলেন। এটার কারণ একটাই, যাতে করে আপনারা তাদের মতো করে ভুল না করেন। ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরছি। Something beyond entertainment. Love. Hate. Challenge. Motivation. Lies. Truth. Impossible. Virtue. Morality. Something beyond entertainment. Welcome to my state of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment. স্বাগত আরও একবার শুনছেন সিক্রেটস ঢাকা এফএম 90.4 এ। আমি আর জি কিবরিয়া আছি আপনার সঙ্গে, এবং আমার সাথে আজকে আছে হালিম, সে এসছে নারায়ণগঞ্জ থেকে। আমি কথা না বাড়িয়ে তার কাছে আবারও ফিরতে চাই। আর এই অনুষ্ঠানটি চলাকালীন সময় আপনি চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, ফেসবুকের ঠিকানা www.facebook.com/ilovedhakafm। এছাড়া আমার যে পেজটি আছে পার্সোনাল পেজ www.facebook.com/kibriya.rj, আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj, পেজটি আছে আর জে কিবরিয়া নামে। প্লিজ কানেক্ট হবেন এবং সেখানে এবং ওখানে লাইক দিয়ে দেবেন। হ্যাঁ, যেটা বলছিলাম যে আপনি কোন এক বড় ভাইয়ের কাছে গেছেন এবং
রান্দা দিল আমাকে, ওরাও তো অবশ্যই সুইচ গেল নিয়ে আসবো, কারণ বড় সবাদের কাছে নাই, এটা দিয়ে আবার দেখাবে। তো আমার যত নারায়ণগঞ্জের ভিতরে যত এরিয়ার আছে আমার পরিচিত প্রভাবিত সবাইকে মানে বলছি আজকে মনে হয় সবাই আসলো, কমলে আমার 150 প্রভাবিত, তো 150 প্রভাবিত আসলো সবাইকে, তো ওই জায়গায় আমার খরচ গেছে 2000 টাকার মতন, সবাই খাওয়াইছি, করছি, নাস্তা খাওয়াইছি। 4টা বাজে গেছে, ওদের কোনো খবর নেই, 3টা থেকে দাঁড়া ওই আমার ক্লাবের সামনে, সবাইকে সিরিয়া সিরিয়া রাখছি, তুই ওখানে থাকবি, তুই ওখানে থাকবি, মানে একটা মানুষ থাকলে আমার অনেক সমস্যা হইল। 5টার সময় ওরা আসছে, ওরা প্রথম মানে 10 জন আসছে ওদের বড় ভাইয়া নিয়ে, আসার পরে বলে তুই রেডি আছো, তোর তো বাচ্চা বাচ্চা বলা হয় তুই তো অল্প, কিন্তু হয়তো জানি না আমি একটা বলা হয়তো আমি চারিদিক দেখ গেরাও গেরে রাখছি, ডাকবে সব দূরে এসে ওকে দল, সবাই হাতে ছোটো ছোটো সুইচ গিয়ার, পরে আর আমার হাতে কিছুই না, আমি বলছি ভাইয়া তো এখানে মিট করে দিলেই ভালো হবে, তাকে ভয় পেয়ে গেলি, বুকে দম নেই, আমি কি দম তো সবাই রে আসো বললে তো সবাইকে দম দিচ্ছি, দম থাকবে না কেন আসে তো। আর বড় ভাইয়া বলে এত কথা নাকি আরে মার, যখন আমাদের বলছে মার তখন আমি চিত্তে গেছি মারবো মানে ভাই সেলাম আমি এখানে, তো এক কথা দুই কথায় কথা কাটাকাটি হয়েছে, যখন আমার পোলা বাইতে ডাকতাম সব গেরো করে, গেরো করার পরে আরও একটা পোলা বাইতে আসছে, পরে ওকে আমি মারলাম, একটা থাপ্পড় মারছে। থাপ্পড় মারার পরে আদালতে আমাকে মাল্লিকে তোরা কি করবো, আমার এরিয়াতে এসে আমাকে বলো তুই থাকর জামতলা, জামতলা থেকে কলেজ কোটার সাথে এনে পাওয়ার দেখা, এটা তো হবে না, কারণ তোর এলাকায় তুই সিংহ আমার এলাকায় আমি সিংহ। পরে মারার পরে ওর একটা বলা হয়তো আসার পর ওখানে ফিল্ডে গেছে আমরা গিয়েছি সবার সাথে এ আর এ পোস্ট মারি এ আর ও পোস্ট মারি। তো আমি ওই জায়গার ভিতরে মানে ওরও আমি মারতে চাই আমাকে মারতে ওকে আমি মারতে চাই আমাকে মারতে, তো এক সময় পুরো এলাকা পুরো গরম হয়ে গেছে এত বড় মারামারি। তো আমার নাম উঠে গেল, ওঠার পরে আমরা তো অনেক বকা চোরা করতাম। তো সেদিনকে রাত্রে আমি ঘরে যাইনি, অনেক ফোন দিতে ফোন বন্ধ করে রাখছি, বন্ধুর বাসায় সাবিতা বাসায় ঘুমিয়েছি। তো ঘুমানোর পরে সকালে গেছি বাসায়, যাওয়ার পরে তার পাও ধরে বসে বসে আর জীবনে করবো না, আমাকে মাফ করে দেন, তুই গুন্ডা হয়ে গেছিস, আমাদের ফ্যামিলির ভিতর তো এমন কেউ করে নেই আর আমাদের সবাই ভালো জানে, তুই তুই প্রথম শুনে তুই এগুলো করলি তো আমাদের তো সবাই বাজে জানবো, এটা ঠিক করাতে। তো আঙ্কেল অনেক বকা জোগা করলো,
আঙ্কেল মানে ওনার হাজবেন্ড, হ্যাঁ
বকা জোগা, ওনাকে
আপনি আঙ্কেল বলে ডাকতেন
আর বাবা বলে ডাকতেন না কোনো সময়,
আর ভদ্রমহিলাকে মা বলতেন,
মা বলতাম।
আচ্ছা
আমি বলছি মা ভুলে গেছে গা জীবনে করবো না, তুই বাজে হয়ে গেছে এনে তার আমল দিছে তোর লাইফটা ঠিক করার জন্য, তোকে আমি কোন জিনিসটা তোর অভাব আছে, হ্যাঁ তুই শুনে গোলা করতেছে আমি কিছু আর জীবনে করবো না। আঙ্কেল একটা থাপ্পড় দিল এসে, পরে এরপরে অনেক ঝামেলা চললো, এই আসলো এই আসলো পুরা ওর বাবা আসছে আমার ছেলে নাম আসছে মানে তুলা নিয়ে যাবো ওইটা ওইটা অনেক কিছু বললো। পরে আঙ্কেল নামলো, তুলা নিবি মানে তুই ওরা নিয়ে যা এখান থেকে ল তরে দিয়া দিলাম, এবার ডাইরেক্ট বলছে ল তরে দিয়া দিলাম, তোর কোন বাবা আসছে নিয়ে আসে এই এলাকায়। পরে আঙ্কেলের সাথে মাথায় কথা কাটাকাটি হইল, তার সাথে আবার এলাকার যে মেন নেতা তার নামটা উল্লেখ করবো না, তার সাথে ভালোই সম্পর্ক আছে,
মানে আপনার আঙ্কেলের সঙ্গে তার ভালো সম্পর্ক,
ভালো সম্পর্ক আছে। পরে এটা মিট হয়ে গেল, মিটের পরে এক মাসই গরম আসল, মিট হয়ে গেল, আমাকে বাসার থেকে বলছে তুই বাইরে যাবি না, তোর বাইরে যাওয়া বন্ধ, ঘরে থাকবি, তাহলে বাইরে যেতে দেবো না, নাহলে তোর মার, তোর মার কাছে যাবা, ঠিক আছে। তো সে জিদ্দা মাথায় বলছে এক মাস ঘরে ছিলাম বাইরে নামতে দেন আমাকে, তা আমি তার অনেক বললাম মা জীবনে কিছু করবো না আমাকে একটু নামতে দেন না, অনেকদিন ধরে তো বাইরে নামি না। তা বলে যা কেউ অন্যায় করবেন, আচ্ছা ঠিক আছে। ওই যে একই গাইনি গ্রুপে সবাই যে ফোন দিছে আমি আইসি, তো ওই জায়গার ভিতরে একটা ভোট লাগাইলাম, ঠিক আছে ভোটের ভিতরে আমার নাম। তো এইভাবে কার সাথে ঝগড়া লাগে না, সবার সাথে মিশা থাকি, সবাই আমাকে চিনলো এক নামে, তখন আমার বয়স 13 বছর, এক নামে সবাই চিনে। একদিন রাত্রে ব্যাডমিন্টন খেলতেছিলাম শীতের সময়, তখন আমার 14-তে মানে 13 বছর 14-তে পড়বো, সেটা ব্যাডমিন্টন খেলতেছিলাম। তো এমন টাইম আমার একটা ছোট ভাইকে ওই এলাকার মানে নেতার ভাতিজা, ঠিক আছে, তো আবার আমার সিনিয়র আসল, 1-2 বছরের সিনিয়র, মানে আমার এক গ্রুপ সিনিয়র, আমার থেকে বেশি ক্ষমতা হল। তো আমার ওই আমার ছোটো ভাইটার বলতেছে যা সিগারেট নিয়ে আস, আর বলতেছে না যাবো না, তো কেন যাবি না, তো যেতে হবে। তো আমাকে ডাক দিল, আমাকে কীসে ভাইয়া আমি না মানে আমি সিগারেট আনতে যেতে বলতেছে আমি যাবো না, বলছে ভাইয়া ওই তো যাবো না, তো ওকে তো বললে শুধু শুধু লাভ নেই, কার তুই কে, আমি কি ভাইয়া আমার কি চিনো না তুমি, তোমার ছোটো ভাই, কার যা আনতে যা, আমার উপরে কথা বললি তার এত বড় সাহস আমাকে বলে। তো ছোটো ভাইটা আমার অনেক আদর আসল, সবসময় আমার ক্লোজ আসল, আমার সাথেই থাকতো, ওকে নিয়ে অনেক মারধর করছে, মারধর করার পরে আসছে ক্যাম্পাসে সমানে। তো ওদের ওরা আবার একটু গরিব টাইপের আসল, ওদের এত ক্ষমতা আসলো না ওর বাপ মার, তো ওদের বাসায় নিয়ে গেলো, বললো মনে মনে ওরে মারলো তোমরা কী করলো, আর আম্মু বলতেছে কান্তা স্যার বলতেছে, তা আমার জিতুই টাইপ ওই মাস ওকে আমি এত ভালোভাবে বললাম এত বড় শুনলো না। তো রাত্রে আমি বাইরেছি, বলছি একটু কাজ আছে আমার 1 ঘন্টার জন্য বাইরে তুলছি, তা আমার ভাই করছে বড়ো ভাইয়ারে ফোন দিলাম, ওই বড়ো ভাইয়ারে ফোন দেওয়ার পরে ভাইয়ারে বললাম তা সুইচ গিয়ার লাগবে আমার, হ্যাঁ সুইচ গিয়ার দিল ওকে কী করবি, আমি গাছকে একটা মাইরেই ফেলাবো, মানে বলছি জিদ্দা মাথা মাইরেই ফেলাবো। তো গেলাম ওকে পাইলাম না, সেদিন দুদিন পর ওই ব্যাডমিন্টন জানে খেলতেছিলাম ওখানে ওকে পাইছি, আমার আমার এরিয়ার ভিতরে আসছে, আসার পরে আমি বলে দিলে আমার খুঁজছি দিই অবশ্যই তোর খুঁজছ না, তুই আমার তুই তাই করে বলো আজকে নারায়ণগঞ্জের ভিতরে ছোট বড় নিয়ে আমার ঝগড়া লেগে যায়, তার বড় আমি তোর সিনিয়র, তুই আমার সিনিয়র, ব্যাডমিন্টন আসলো এটা একটা বাড়ি মারছে পুরো মাথা 14টা সিলেবাস 14 না 13টা সিলেবাস আমার মাথার ভিতরে, ওকে বাড়ি মারলাম, বাড়ি মারার পরে যে আমার সাবেক রিয়ান বন্ধুরা আসলো, আমার গ্রুপের ছোটো ভাইটি আসলো, ওইটি আসলো, আসার পরে তোর ইচ্ছা হতো না, তো আর পারতাছে না। জিত আর উপরে জিত আছে, মারার পরে ইটা হলো ইটা দিয়ে আর মাথা আছে আবার বাড়ি না, আর পুরো শরীরে রক্ত তো বেড়ে গেছে। পরে আর বড় ভাই আসলো একদল দূরে এসে আমাকে মারতেছে, আমিও মারতাছি, মানে আমি যেভাবে মারতাছি ওইভাবে মারতাছি। তখন মানে ওর বড় ভাইয়েরও মাথা ফাইটে আছে, আমার শোয়া ঘুষাইতেছে, আমি আবার ইটা আসলো জিতে মাথা, আবার ইটা দিয়ে আবার এই চোখ পাশে মারছি, এই জায়গা ফেটে গেছে চোখে এক কিনা সাইডে ফেটে গেছে। তো একটা কিছু আবার আগের মতন মানে গেঞ্জাম সব কিছু বাড়িতে জানা জানি হয়েছে, সবাই বকা জকা করতেছে। তো ওই জায়গার থেকে আমি তো জানি এবার যদি যাই তো আমার অনেক রাগ করব, আর বাইক করে দেব। ওখানটা পালালাম ডাইরেক্ট পাঠান তুলি, ওইটা হচ্ছে যা নারায়ণগঞ্জের থেকে যেতে 40 টাকা ভাড়া লাগে পাঠান তুলি। ওখানে কাউকে চিনি না আমি, কেসি যাওয়ার পরে ওখানে রাতটা কিছু টাকা আসলো আমার কাছে, আমি নাস্তা মাস্তা খেলাম, খাওয়ার পরে একটা চায়ের দোকানের টেবিল আসলো ওখানে ঘুমাইলাম, ওখানে রাতটা পার করলাম। তো অনেক কান্দতেছিলাম, এটি কি করতেছি আমি, এটি তো ঠিক করতেছি না, এটি কি করতেছি। এই দিকটা তো আর বাপে অনেক, আর বাবা আসলো কি মানে আমার আমাদের থেকে মানে ক্ষমতাশালী, তাদের থেকে বেশি ক্ষমতাশালী।
ওকে,
পরে এক বন্ধুরে ফোন দিলাম, দোষে মনে মনে কি হয়েছে, এখন তুই আসিস না, আসলে তোর অনেক সমস্যা, তোর নামে মামলা করছে, চিঠি করছে, মানে ওই বলতেছে, কিন্তু জিটি করছে নি তো আমি জানি না, বলতেছে অনেক সিরিয়াসই হয়ে গেছে গা। ওই ছেলের মাথায় দেখলাম ওদের দোনো ভাইয়ের মাথায় ব্যান্ডেজ, সকালে তোদের বাড়ির সামনে আসছিলো, তা আমি আরও ভয় পেয়ে গেছি। তো ওখানে থাকলাম, থাকার পরে যখন দিন আসলো একে একে
হাতে থাকলেন কই, মানে কার বাসায় থাকলেন?
কোনো বাসায় থাকিনি, রাতটা পার করছি মানে একটা চায়ের দোকানে।
আচ্ছা,
দিন আসলো, যখন দিন হলো তখন এক আঙ্কেলরে বললাম, আঙ্কেল এমন এমন এখানে কোনো ম্যাচ হবে? হবে তো এখানে ম্যাচ, আঙ্কেল এমন ওকে কী হয়েছে, আঙ্কেল এমন এমন সব মিথ্যা কথা বলছি তাকে, এমন এমন সমস্যা হচ্ছে, আমার তো বাপ মা নাই, তো এখানে আমার অনেক দূরত্বে আসে, তো সে বলছে এখানে জায়গা হবে না। আমি যখন বলছি বাপ মা নাই মানে ল্যাঞ্জা ছাড়া তো কাউকে রাখতে পারবো না, আমি যদি চলে যাই কিছু করে। তবে কাঁদতেছিলাম ওই জায়গায়, পাঠান তুলে একটা এরিয়ার ভিতরে একটা জায়গায় মাঠের ভিতরে বসে বসে কাঁদতেছিলাম। তখন একটা ভাইয়া দেখছে, আমি কাঁদতেছিলাম, তা ভাই কী হয়েছে, সিগারেট খেতে চা বলতেছে কী হয়েছে? আমি বললাম ভাইয়া এমন এমন আমার তো আমার আমার বাড়ি হয়েছে গায়বন্ধা, তো ওখান থেকে আমি আসছি কিন্তু হারায় গেছে, আমি ছোটোর থেকে ঢাকায় বড় হয়েছি কিন্তু আমি চিনি না কিছু, ঠিক আছে? তো বলছে মানে আমি সব মিথ্যা কথা বলছি কিন্তু ধরা খেয়ে গেছে ওখানে।
আচ্ছা,
বলতে যা ধরা খেয়ে গেছে। আমার বলে সিগারেট খেলো? আমি কিন্তু না খাবো না, এগুলো খাই না। আমি বললাম ভাইয়া তার সাথেই থাকলাম সন্ধ্যা পর্যন্ত, তো আমি বললাম ভাইয়া এমন এমন আমাকে একটা জায়গা ব্যবস্থা করে দিতে পারবেন, এখানে থাকবো, এখানে আমি কাজ করবো সব কিছু এখানে। তো বলে আচ্ছা ঠিক আছে, তাহলে চলো একটা ম্যাচ আছে ওখানে ঠিক করে দিই তোমাকে। ঠিক করে দিলো ম্যাচটা, ম্যাচ ভাড়া হয়েছে যে 1300 টাকা, আর খাবার একটা জায়গা দিচ্ছে 2000 টাকা, সব মিলে 3300 টাকা। আমার একটা কাজ ঠিক করে দিলো তার মামার সাথে রাজমিস্ত্রি, ওই কাজে লাগলাম। রাজমিস্ত্রির কাজটা আমি জীবনে করি নি আমার বাপের জন্মেতে, এই সব কাজ মুজ কিছুই করতাম, গেছি প্রথম আমাকে বালু টানাইলো, ওইটা টানাইলো, টানলাম, কিছু করার নেই, আমি করতে হইবো, আমার চিন্তা ভাবনা এখান থেকে যাবো কেন, মানে সব কিছু মিটলে আমি এখান থেকে চলে যাবো। তো করতে করতে ওই ভাইয়াটার সাথে সবসময় থাকি, ভাইয়া ওই আমার মতনই মারামারি করে, গ্রুপ করে, ওইটা করে, আমার মতনই। তো ওদের তো বস্তি এরিয়া, মানে বস্তির মতনই, বস্তি এরিয়া। তো একদিন ভাইয়ার বাসায় গেলাম, ভাইয়া আমার অনেক সিনিয়র আসল, ভাইয়ার বাসায় গেলাম। তো যাওয়ার পরে ভাইয়ার আম্মু জিজ্ঞেস করে এটা কে, বলে আমার ছোট ভাই লাগে। তো ভাইয়া আমাকে বলে একটা জিনিস দেখবা, আমি কি আসো, আমি আসি আবার জানতাম এই মারামারি ভয় পাই এগুলো কিছু করি না, আমি ভালো একটা ছিলাম। তা বলে কিছু দেখবা, আমি করি হ্যাঁ দেখবো। মাটি খুঁদলো, খোঁদার পরে কতগুলো সুইচ গার্ড দেখালো, চাপাটি মোটি এগুলো দেখালো। তা আমি মনে মনে করি এগুলো তো আমি একসময় হাতে আসছিলাম, তা এগুলো বলে তো ধরা খেয়ে যাবো। আমি বললাম এগুলো কি ভাইয়া, এগুলো মাঝে মাঝে মারামারি লাগলে এগুলো নিয়ে যাই, আরে মারি আরে মারি। তা আমার মানে আরও ভয় ঢুকে এলো, এই জায়গায় আসলাম একই সেম কাহিনী। তো দিনগুলো ভালোই চলতেছিল, আর অনেক কষ্ট করে চলতেছিলাম, কাঁদতেছিলাম, কারণ আমার রোজগার ছিল 300 টাকা, আমি তো সবসময় টাকা উড়াইতাম, তখন পেটে খিদা লাগলে ছোটোখাটো জিনিস খেতাম, ভালো কিছু খাইতে পারতাম না। আর রাত্রে যখন সময়টা পাইতাম ওই ভাইয়ের সাথে একটু দিনটা কাটাইতাম। তো আমার রুমটার ভিতরে ভাইয়া মাঝে মাঝে ইয়াবা খাইতাম, ঠিক আছে, ইয়াবা আমার রুমের ভিতরে খাইতাম। তো দেখতাম এখন সে আমার আশ্রয় দিচ্ছে তা তো না বলতে পারি না,
রাইট?
তো সে আমাকে বলে তুমি রাগ করো না, তোমার রুমে ইয়াবা খাবো, আচ্ছা ঠিক আছে খাও, অসুবিধা কি। আমার বলে তুমি খেলো, আমি খেলি না, এগুলো আমি খেলি।
আচ্ছা ঠিক আছে।
তো সে খাইলো মাঝে মাঝে, প্রত্যেক সবসময় নিয়ে আসতো মাঝে মাঝে, দুদিন পর পরই সে আমার রুমে খাইতো। তো আস্তে আস্তে তার সাথে অনেক ঘনিষ্ঠ হয়ে গেল, ওরা আপন ভাইয়ের মতো। ঠিক আছে, সে আমাকে টাকা দিত, আমি তাকে টাকা দিতাম, এইভাবে চলতো দিনগুলো। তো ওই ভাইয়ের সাথে চলতে চলতে ওই জায়গায় রাজনীতির ভিতরে পড়ে গেছিলেন। আমাকে আস্তে আস্তে চিনলো, ভাইয়াকে সবাই চিনে, আমাকে চিনলো তার ছোট ভাই হিসাবে, সবাই আমাকে চিনলো। কে কিছু হলে আমাকে ডাক দিতে চাইতাম, কি হিসেবে আর কিছু হলে চাইতাম কি হিসেবে। ঠিক আছে, টাকা দিয়ে না সাহায্য করতে পারলে মনটা দিয়ে সাহায্য করতাম, মানুষের জন্য দৌড়াতাম আমি। তা আরেকদিন ওই ভাইয়ার সাথে মারামারি লাগছে, একটা ছেলে মারামারি লাগছে। লাগার পরে আমি ভাইয়ার সাথে আসলাম, তো ভাইয়া প্রথম একটা থাপ্পড় দিচ্ছে, পরে ভাইয়াকে পিছন সাইড দেওয়া একটা চাবাটি দেওয়া পোস্ট মার।
ওকে প্রিয় শ্রোতা, আমরা বিরতি নেব আরেকবার, ছোট্ট একটা বিরতি। আপনারা শুনছেন সিক্রেটস, সিক্রেটসের এই পর্বটি পুরোপুরি ডাউনলোড করতে পারবেন আপনি এক্ষুনি আমাদের ইউটিউব চ্যানেল থেকে। আমাদের ইউটিউবের ঠিকানা www.youtube.com/dfm904। আমি আবারও বলছি youtube.com/dfm904। এই চ্যানেলটিতে গেলে আপনি আমাদের পুরনো অনুষ্ঠানগুলোর যাবতীয় এপিসোড সব কিছু এখান থেকে পাবেন, সিক্রেটস এবং জীবন গল্পের। ফিরে আসছি মাত্র কয়েক মিনিট পর। সিক্রেটস, something beyond entertainment. Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality. Something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment.
স্বাগত আরও একবার প্রিয় শ্রোতা, শুনছেন সিক্রেটস ঢাকা এফএম 90.4 এ। আমি আর জি কি ভিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আজকে এখানে রয়েছে হালিম, কনফেস করছে সে তার জীবনের অপ্রিয় সত্যগুলো। আমরা একেবারে ব্যাকগ্রাউন্ড থেকে অপরাধের ভেতরে প্রবেশ করেছি, ধীরে ধীরে আমরা পরিণতির দিকে যাব। হালিম, যেখানটায় আমরা ছিলাম যে পোস্ট মারার ঘটনায় আপনি ছিলেন, হ্যাঁ,
পরে ওই ধরো ভাইয়াটাকে পোস্ট মারলো, মারার পর আমি আবার ওই ভাইয়াটাকে বললাম, ভাইয়া তাকে মাইরেন না, আমাকে তাকে মাফ করে। তো সে বললো তোকেও মার, আমি অনেক ভয় পেয়ে গেছিলাম, তাকে মাইরেন না এভাবে। তো মারার পরে আমার সামনে আরেকটা প্রশ্ন আছে, মারার পরে আমার দুইটা থাপ্পড় দিলো, থাপ্পড় দেওয়ার পরে বলে ওকে বাসায় নিয়ে যা, আর আমরা শুনেছি আমার নাম বলবি না। সে চলে গেলাম, তো ভাইয়াকে আমি দুইটা নিয়ে গেলাম তার বাসায়। নেওয়ার পরে ভাইয়ার উপরে পুরো ফ্যামিলিটা চলে, ঠিক আছে। তো নেওয়ার পরে তার বাবা আসলো, আমার বকা জোকা করতেছে, তুই যে আসলি তুই দেখলি না, আমি অঙ্কেল আমি তো মানে আমরা দুইজন বাটে পড়ে আসছি, তো এখন ভাইয়াকে আমার সামনে প্রশ্ন আছে, আমাকেও ভয় দেখাইছে, আমাকে মারবো, এই কারণে আমি কিছু বলিনি। তো যাই গেল, যাওয়ার পরে তো এটা নিয়ে অনেক কিছু চলো, মানে জিটিমুটি কিছুই করেনি। ভাইয়া কমাইলো 18টা সিলি বলছে পিঠে।
আচ্ছা,
ভাইয়ার টেনশন এখন আরে মারবো, ভাইয়াকে জিতো মারছে, ভাইয়াও মারবো, ঠিক আছে। আমাকে বলছে কাসান জিতো আমাকে মারছে, আমি যখন সুস্থ হবো তারপর আরে মারবো, তুই খালি দেখবি আর কোথায় কোথায় থাকে। কিন্তু এরিয়ার ভিতরে আসলো না তখন, পলাতক আসলো।
ওকে, এই সময়টা তোমার বাড়ির সঙ্গে কোনো যোগাযোগ নেই?
না, তো ওই সময় ফ্যামিলির সাথে কোনো আসলো না, কাজ করতাম আর ওই যে রুমে থাকতাম, আর ওই ভাইয়ার সাথে মানে ফ্রি টাইমটা ভাইয়ার সাথে চলতাম। তো ওই ভাইয়ার জায়গায় আমি দাঁড়ালাম, মানে ভাইয়া তো রাজনীতি করে ছোটোখাটো এলাকার ভিতরে, সবাই চিনি ভাইয়াকে।
ওকে,
তো ভাইয়ার যে টিমটা আসছিলো, ভাইয়ার মানে ভাইয়ার জন্য একটা অফার আসছিলো, তো কালকে একটা মিটিং আছে, তো তুমি আসো, তো তোমার যতগুলো ছেলে এবো এত একটা ছেলে 500 টাকা দেবে, ঠিক আছে, যতগুলো ছেলে এবার বাড়বো। তা ভাইয়া বললো, ভাইয়া আমি তো যেতে পারবো না, একটা কাজ কর তুই যা। তো ওই নেতার সাথে পরিচয় করা দিলো আমাকে ফোনে, জীবনে মন জায়গায় যেতে হবো। তো কম হলো 150 পলা বাইক নিয়ে গেছি আমি ভাইয়ার, ঠিক আছে, যে জায়গায় যেতে বলছো ওখানে গেলাম। যাওয়ার পর তো তারা পুরো খুশি, অনেকগুলা ট্রাক বেড়া নিয়ে গেছে, অনেক খুশি, ঠিক আছে। তা বলে কি তোমার নাম কি হাসান? আমি কি জি আমার নাম হাসান, তোমার কবে পাঠিয়েছে? হ্যাঁ। পরে খুশি হইলো, আমাকে বলে কি খাইবা খাও। তো ওই ছেলেদের একটা দোকান দিল, পুরো দোকানই খালি হয়ে গেছে, যত খাবার আছে সব খেয়ে ফেলাইছে সবাই মিলা, পুরা দোকান খালি হয়ে গেছে। তো যার থেকে সব মিলে অনেক টাকা পেলাম, ঠিক আছে। তো ওই টাকাগুলা ভাইয়ার কাছে দিলাম। তো ওদের বলছি তোমরা সন্ধ্যার সময় আমাকে আমার সাথে দেখা করো। ভাইয়া বললো বাকি টাকা, বাকি তোমাদের 20,000 টাকার মতন তুই সবাইকে দিতে বলছে। যে যে মেন একটা 20 লিটার আছে একটা গ্রুপে, একটা গ্রুপ হচ্ছে 10 জন 15 জন করে, একটা গ্রুপের 20 লিটার আছে দিতে বলছে। তাই আমি আবার দিছি, ওখান থেকে কিছু টাকা আমিও রাখছি। দেওয়ার পরে নেতা আমাকে পছন্দ করে হবে, ওই নেতা তো বলে কি তুমি আমার সাথে রাজনীতি করবা? কেন না, তোমার ভিতরে এমন একটা জিনিস আছে, মানে আমি ফিল করতে পারতেছি তোমার ভিতরে অভিজ্ঞতা বলতে কিছু একটা জিনিস আছে, ঠিক আছে, তুমি পারবা। খালি তোমার কাজ হচ্ছে, তোমার হাতে তো অবশ্যই তোমার আন্ডারে ছিল, আমি কিন্তু আমার আন্ডারে কোনো ছেলে মুখে নেই, আমি এখানে নতুন আসছি, ওইটা তোমার কী লাগে? আমি কি আমার আপন ভাইয়াই লাগে, সে যেন আমার আপন ভাই লাগে, আপন ভাইয়া লাগে। পরে ভাইয়া সুস্থ হইলো, হওয়ার পরে এই নেতার কাছে নিয়ে গেল, বললো আর কোনো সমস্যা হলে দেখেন এটা এটা। তো ওই সার ওই মামার তো পাইতাছি না, মামার কুত্তার মতন খুঁজতেছি, মামার কোনো খুঁজে পাই না। পরে মামারে নিউজ পাইছি মামার বাসা আসছে। তো ভাইয়া তো পুরো শরীরে শক্তি নেই, ঠিক আছে। আমরা 15টা ছেলে গেলাম আমার সাথে গেছে, যেটি মানে আমার চালিয়ে গেলাম আমার সাথে গেছে। যার পরে ওকে সুন্দর মতন শিখিয়ে দিছি, ভাইয়া এমন এমন যা বলবি, ভাই আপনাকে ডাকতেছে, এমন সমস্যায় পড়ছি, তো আপনি আসলে অনেক ভালো প্ল্যান করছি। তো যেই মাঠে মারছে ওই মাঠে বসে, তো ভাইয়া এমন এমন সমস্যা হচ্ছে, আপনি তো ওই মাঠে খেলেন, আপনার আপনি তো এলাকার সবাই বড় ভাই, যেটা মানে পোস্ট মারছে ওকে বলতে, ছোটো ভাইটা শিখিয়ে দিছি, আপনি এলাকার বড় ভাই, আপনি একটু চলেন ভালোই ভাই আপনি আমার জন্য। তবে নিয়ে আসলো ওকে, প্রথম আসতে কেন নিয়ে আসলো, পুরো গেল দেওয়া। তখন সন্ধ্যা, ঠিক আছে, সন্ধ্যা হবে মাগরিব আয়োজন দেবে। নিয়ে আসার পরে আমি বলতে পারিনি মামার সঙ্গে এত কিছু করে হলো, মামারে ফালাইলাম, ভাইয়া খালি দাঁড়া, ভাইয়া আমাকে সুইচ গেটটা দিল, দাঁড়াইলাম, বললাম মামারে দুজন বসছে, অস্তে করে পৌঁছ দিয়েছি, যেবার হয়তো জোরে জোরে দিচ্ছে, আমি অস্তে আস্তে গেলাম, ঠিক আছে, অনেকগুলো পৌঁছ দিচ্ছে আর পিকটার ভিতরে। মারার পরে আবার চোখটাও বাইন্দা নিতাম, যদি আমার ফেস যদি না দেখতে পারে, তারপরে পৌঁছ দিলাম। দেওয়ার পরে ভাইয়াকে যেভাবে মারছে, ভাইয়া বলে এইভাবে মার, ইটা নিলাম, ইটা নিয়ে তার এই পায়ের এই জায়গায় বিরাজ মার দিছি। মারার পরে তারপরে ওই জায়গায় তাকে ফালা দিয়ে হাত মুখ বাইন্দা দিয়ে আইসা বলছি, ভাইয়া আর ভাইয়া ভাইয়ার মতন বাসে কিন্তু হয়তো দেখে নাই কি ই করছে, কারণ আরে দুইটা ছোট ভাই তো আছে, ওই ছোট ভাই এলাকা ছিল, দুইটা ছোট ভাই ওই এলাকা না ভালো মতন চিনে না, ঠিক আছে, ওদের ওদের জায়গায় পাঠাবে। ওই চোখ বেঁধে তো জানে না কে মাছ, কারণ ঠান্ডা হবে ওকে মাছ। ওখান থেকে দিন কি চলতেছিল, পরে নিউজ পেয়ে গেছে আমি, এখন তো ওখানে আমার থাকা অসম্ভব। তো ভাইয়া বলতেছে তুই এখান থেকে জায়গা, তো সমস্যা হয়েছে, তো আমার নাম পড়ে নাই, তোর নাম পড়ছে, তোরা কিছু করলে তো তুই আমার নামও করে দিবি। তো ওখান থেকে ওই আমার বাসায় গেছি, কাপড় চোপড় নিয়ে আমার বাসায় গেছি, চললাম। আম্মা তো ধরে আমাকে কাঁদতেছে, শুকায় মুখায় গেছে, কুই আসলি, অনেক বোকা জোকা করতেছে, পলাই গেছি আম্মার বাসা। তো আম্মা আম্মা বলে তোর তো এখানে থাকা হবে না, কারণ এখানে থাকলে তোরা তো অবশ্যই লোকরা দেখবে, আজকে না দেখ কালকা তো অবশ্যই
আম্মার বাসা, মানে
মানে ওই যে জি আমাকে বলতো,
আচ্ছা,
তার বাসায় গেছি। তো তাকে আমি বললাম মা আমাকে একটা জব দেন, তো যেহেতু বড় হয়েছি 14 বছর আমার, এখনো তো বাচ্চা না, তো আমার একটা কোনো জব দেন। তো সে আবার ঢাকা একটা স্টুডিওতে জব দেবো, ঢাকা উত্তর মালিবাগ মৌচাকে একটা জব দিল স্টুডিওতে। আমি প্রথম আসছি আমি স্টেডিয়াম, কারণ চিনতাম না স্টেডিয়াম কাকে বলে, স্টেডিয়াম মনে করতাম, আমার বলছে এটা থাকবি খাবি ওই জায়গায় সব কিছু, আমি কই টাকা কত, টাকা জানি না, খালি থাকবি খাবি উঠি। আমি আসলাম যে তো জায়গা নাই আমার থাকার মতন, একটা আস্তানা খোঁজ দেবে আইলাম, প্রথম প্রথম ভালো লাগে না। আমার স্যার মিউজিক ডাইরেক্টর, তো সে আমাকে অনেক আদর করতো, নিজের ভাইয়ার মতন অনেক আদর করতো, আমাকে দেখাইলো এই জায়গায় জায়গায় থাকবা। তখন আমি একাই থাকতাম, 14টা রুমের ভিতরে আমি একা থাকতাম, পুরো দেখাশোনা আমি করতাম, কারোর সাথে পরিচয় নেই, নতুন এরিয়া, কাউকে চিনি না জানি না, চুপচাপ থাকতাম। পরে আস্তে 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 যখন মানে টাকা কামানো শুরু করলাম, 3 মাস গেল গা, আস্তে আস্তে মানে লাইন গার্ডটা বুঝলাম এই জায়গাটা এই জায়গা। তা আমাকে মানে আরেকটা লোক আসলো, যেটা তাদের মানে ঘনিষ্ঠ লোক, তাকে দিয়ে যে পার্টির লোকরা যখন আসতো বিয়ার খেতো মদ খেতো তখন ওগুলা নিয়ে আসতো, ঠিক আছে, তাকে দিয়ে।
আচ্ছা,
সে অনেক টাকা কামাইতো আমি দেখতাম। আমি একদিন বললাম স্যার এই পুরো স্টুডিওর দায়িত্বটা তো আমার দিতে পারেন আপনি, সে বলে এখানে তুই বাচ্চা মানুষ তবে কি দিন এখানে আর দিতে পারেন চাইলে আমি পারবো সব আর তুই পারবি আমি হ্যাঁ পারবো পরে প্রথম মনির খানের একটা নতুন অ্যালবাম ঠিক আছে ওই অ্যালবামের সময় তার তার মানে স্টুডিওতে শীত নিছে তো তার অ্যালবামের ভিতরে 15,000 টাকা কামাইলাম আমাকে মদ ভিয়ার আনতে দিছে ঢাকা মালিবাগের থেকে মালিবাগ মগবাজার থেকে আমার বসে আমাকে বলছে ওই জায়গাটা যা নিয়ে আস গেলাম যে ওখান থেকে ভাই আমার বসে আমাকে নিচে নিয়ে গেছে এটা হচ্ছে পাইকারি আর এটা হচ্ছে মানে লিগাল দামে যেটা বাস্তবে যেটা দাম ওইটা রিয়েল দামে আর এটা হচ্ছে পাইকারি এটা তো পাইকারি এটা অর্ধেক দামে তা আমি পাইকারি নিয়ে আসতাম আমার দিচ্ছে যা 30,000 টাকা বিশাল বড় পার্টি ঠিক আছে 30,000 টাকা আর মদের মদের জন্য তারপরে আর যত খাওয়ার মোয়ার আছে সব কিছুর জন্য টাকা দিছে তো ওই যাতে 15,000 টাকা আমি মেজা দিচ্ছি মারার পরে আমি তো ভয় পেতেছি জীবনে কোনো সময় এগুলো করিনি যদি আমার হিসাব জিজ্ঞেস করে কি বলবো ভয় পেয়ে ভয়ে ভয়ে গেছি পরে সেদিকে কিছু হয়নি পরে আস্তে আস্তে শিখে গেলাম তা আমার টাকা তো আর কোনো জায়গায় দিতে হয় না নিজেরটা নিজেরই উড়াইতাম ওই টাকা জমাইতাম আর উড়াইতাম উড়াইতে তো এক সময় ভালো লাগে না একা একা খালি স্টুডিওতে শুয়ে থাকো বসে থাকো খেলার কোনো সময় নেই
কারণ
না আমার কাজ ছিল ওই দেখাশোনা করা আর এই পার্টির লোকরা আসলে তাদের সাহায্য করা সেটাই ছিল আমার কাজ পানি ওইটা ওইটা মানে যেটা যেটা লাগে আপমান যেটা বলে যখন 6 মাস হয়ে গেল ওখানে তখন তো পুরনো হয়ে গেছি আমি পরে যখন জুমার নামাজ পড়তে যেতাম দেখতাম ওই এরিয়ার ভিতরে কতগুলো ছেলে খেলাধুলা করত তো ওদের বললাম হ্যাঁ তোমরা তো এখানেই থাকো তো আমার তো একে একে ভালো লাগে না তো তোমাদের সাথে মানে একটা আমি একটু আড্ডা মুড্ডা মারলো বলে ঠিক আছে ভাই আইসো তুমি গেলাম যাওয়ার পরে তারা থাকে কালী মন্দিরের সামনে ঠিক আছে তো ওখানে তারা আড্ডা মারে গেলাম যাওয়ার পরে দিয়ে তারা অনেক গ্রুপ গ্রুপ বিশাল বড় গ্রুপ ঠিক আছে কিন্তু তারা আসলে কি ভীতু টাইপের গেলাম তাদের সাথে পরিচয় হইলাম তো পার্ট টাইম যেটা আমি মানে যে টাইমটা পাইতাম 8টার পরে বা 6টার পরে ওই টাইমটাই ওদের সাথে আড্ডা মারতে যেতাম 5টা মেয়ে বান্ধবী আসলো আর এভাবে ছেলে ঘনিষ্ঠর ভিতরে 5 জন আসলো এবং 10 জনই আমরা অল টাইম আড্ডা মারতাম আর বাকি দিয়ে ছাড়ি বাড়ি তো প্রত্যেক দিন এইভাবে চলে আমার বন্ধুদের আমি নিয়ে আসি যখন সারেরা যায় পলায় পলায় আমি নিয়ে আসি আসো এসে এসে আমরা একটু আড্ডা মুড্ডা মারি বান্ধবী আমরা সবাই মিলে আড্ডা মারি বিয়ার খাই ঠিক আছে তো কথাবার্তা বলি এক টাইমে মানে ওই জায়গার ভিতরে ওই যে বন্ধুটা হয় আমার কাছে টাকা দেখছে টাকা উড়াই কারণ টাকা উড়াইলে তো পিঁচড়ার কোনো অভাবই নেই ঠিক আছে মানুষ অ্যাভেলেবেল মানুষ পাওয়া যায় প্রত্যেক দিন আমি টাকা উড়াই আমার যেটা যে যেটা চায় তার টাকা দিই টাকা জিনিসটাকে আমি চিনতাম না তখন উড়াইতাম টাকা জিটি কামাইতাম ওই দিয়ে সব উড়া ফেলাইতাম আমি যেতে বলে আমার সাথে অনেক টেকে আমি চাইলে আমি এখানে রাজনীতি করতে পারি আমি বললাম ভাই যে তো মাইন্ড করো না এটা তোমাদের এরিয়ে আমার বাড়ি তো নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের থেকে আমি এখানে আসছি কোনো মাইন্ড করো না একটা কথা বলো বলে বলো তো ওদের নিয়ে একটা গ্রুপ করলাম করার পরে উত্তর বালিবাগের ভিতরে এক নেতা আছে সে ছোটোখাটো রাজনীতির নেতা তার নাম বলবো না সে আবার একটা বড় রাজনীতির নেতার সাথে পরিচয় করে আমার জিজ্ঞেস করে তোমার নাম কি আমি বললাম আমার নাম হাসান কোথায় থাকো নারায়ণগঞ্জ পরে বলে তুমি আমার চিনো বলছি না চিনি না চিন্তা এসছি আপনাকে পরে সে বলল আচ্ছা ঠিক আছে তো আমরা তো মিটিং মিছিল করি তো আমাদের পিছিয়ে যখনই আমি ফোন দেবো তখনই তোমার আসতে হইব না আসলে তোমার সমস্যা হইব ঠিক আছে আমি বলি আচ্ছা ঠিক আছে আসবো আমি কি আমার ইনকাম লাগবো না আপনি খালি ওই যে মিটিং মিছিল এলে আমার ছেলেদের টাকাগুলো দেবেন আমার কিছু লাগবে না খালি আমার ক্ষমতা লাগবে এতটাই আমার পাওয়ার চাই
ওকে আপনি বললেন
আমার পাওয়ার চাই আমার টাকা লাগবে না তো সে আরো খুশি হয়ে গেছে আমি বাচ্চা মানুষ কি সব বলতেছি মজা হয়ে গেছে পুরা খাওয়ার উপরে বাচ্চা কি বলে পরে তার সাথে এমন ঘুরি ফিরি একটু মাঝে মাঝে ফোন দেয় মাঝে মাঝে সে আমার স্টুডিওতে আসে আসে বিয়ার খাই ঠিক আছে তার সাথে তাকে আমি আইনা দিন কিন্তু তার সামনে কোনো সময় বেদ বিক্রি করিনি তাকে আমি আইনা দিতাম স্যার খান এমন মামা খান মামা করে ডাকতাম বেশিরভাগ খান তো ফ্রি হইতে হইতে অনেক ফ্রি হয়ে গেছি মানে তার প্যাডের কথা সবই আমি জানি যদি আমি যদি চাই তার সেকেন্ডে মেরা ফলাইতে পারি সবাইকে বললাম
ওকে
মানে সব আমার বললা তো তার বাসায় নিয়ে যায় তার একটা মেয়ে আসল ছোট এটা আমার ভাইয়া ভাইয়া বলতো তার ছিল আসলে আমার ভাইয়া ভাইয়া বলতো ছোটই আসলো সবাই বাসায় নিয়ে যায় আমার দাওয়াত দেয় যে খাই তার সাথে থাকি তো মিটিং আসলো, তার সাথে কম হইলো 10টা মিটিং আমি করছি, ঠিক আছে, রাজনীতির ভিতর মিছিল মিটিং এগুলো করছি, করার পর ভালো মানে চান্স পেয়ে গেছি তার সাথে, সবাই চিনতাছে, এই করতেছে, সবাই জানে তার ভাতিজা লাগে আমি, ঠিক আছে, সবাই না লাগে আমি, সবাই এক না, কিন্তু তার নাম উল্লেখ করবো না। শেষে নিজ দেশেন পরে ম্যাগজিন পরে বন্দুক এগুলো সবকিছু মানে ই করতো, মানে ব্যবসা করতো, ঠিক আছে, নিচে নিচে। সে আমাকে বলছে মানে একদিন দেখা হলেছে আমার বলে একটা জিনিস দেখবি, আমি আমি বলছি আমি ফাইল লাইন করে বলছি মামা তুমি তো নেতা তো তোমার কাছে তো কিছুই নেই, একটা জিনিস দেখবি আমাকে কি লিভার বাদ দেখালো আমাদের এইটা এইগুলাতে আপনি কি করেন, এত পোলা মানুষ বাচ্চা মানুষ তো কি বলুন, তার বলার দরকার নেই, বাদ দে। আমি মনে মনে করি আমার তো এটা জানতে হবে এরা কি করে, কারণ আমার পাওয়ার চাই, ঠিক আছে, আর আমি বলছি মামা একটু দেখি এটা কয় না না এটাতে কী করে, আমি একটু হাতে লই স্বপ্ন আসলে হাতে নিব, হাতে নিলাম এবার দিয়ে দিছি তাকে, তো এইগুলার সেইগুলার ব্যবসা করতো, ঠিক আছে, বন্দুক পরে আরও অনেক কিছু ব্যবসা করতো। তা ওই জায়গায় তো মনে করেন স্টুডিওর ভিতরে ওই জব চলে আমার, ঠিক আছে, সন্ধ্যার পরে তার সাথে দেখা হয়, ওই বন্ধুদের সাথে দেখা হয়, মিটিং মিছিল করি, ভালো ক্ষমতা হয়ে গেছে ওখানে, ঠিক আছে, কালী মন্দিরের সামনে ভালো ক্ষমতা হয়ে গেছে আমার, সবাই চিনে হাসান এক নামে চিনে, আবার আমার বসেরও অনেক ক্ষমতা ছিল, জি আমার বস। তো ওই জায়গার থেকে আমাকে একদিন সে অফার দেয় তার একটা মানে তার একটা লোকের সাথে তার কথা কাটাকা দিয়ে রাজনীতির বিষয়ে জানি না আমি, আমার হঠাৎ করে ফোন দিছে, ফোন দেওয়া বলে বাসায় গেলাম, তোর একটা কাজ দেবো, কী কাজ, বন্দুকটা লো নিজের হাতে দিছে আমাকে, এমন এমন লোক আছে তাকে মারতে হইব তোর, নাহলে তুই এখানে থাকতে পারবি না।
কত সালের ঘটনা এটা?
এটা আজকাল 6 বছর আগের ঘটনা, ঠিক আছে, তখন কত হবে 2013, হ্যাঁ 13 হবে, 13 নাকি 14 এমনই হবে, ঠিক আছে। তো গেলাম, যাওয়ার পর আমার আমি বলছি মামা আমি তো এগুলো পারবো না, ঠিক আছে, আর কীভাবে কী করতে আমি তো জানি না, আর এগুলো আমি পারবো না, অসম্ভব। আমার বলো তুই না পারলে তোর মানে থানায় দিয়ে দেবো, তোর মানে ভয় দেখাইছে, ভয় দেখাইতেছে যে তোর গরমের ভয় আছে দেখাইতেছে। তারপরে তার একটা ছেলে পাঠাইলো, পাঠানোর পরে বলে কি যাওয়ার লগে যাও, ওই দেখা দিব লোকটা তুই মারবি। তা আমি গেলাম, যাওয়ার পরে আমি ওই লোকটা পাইছি, কিন্তু আমার তো ভয় করতেছে যদি তারে মারি আমার তো অনেক সমস্যা হয়ে যাবো, সে তো বলে লাস্টে আমার সমস্যা হয়ে যাবো। তা আমি ওই ছেলেটা বললাম কি ভাই আমি তার লগে আর কোনো তার লগে আমার কোনো সম্পর্ক নেই, তো এটা তার কাছে দিয়ে দে, আর আমি মারতে মতো পারবো না, ঠিক আছে, মারছিলাম তারে বইলা দিস হাসানো যে মাপ চেয়েছে। তো গেছে, যাওয়ার পরে তাকে বলছে, সে রাইট 1টার সময় আসছে গাড়ি নিয়ে আমার স্টুডিওর সামনে হুন্ডার দিয়ে আসা আমার নিয়ে গেছে। তো ওট ওট আমি তো অনেক গাড়ি নিয়েছি, ওইটাই আমার শেষ দিন আজকে, মনে যেতে গাইব। গেলাম, যাওয়ার পরে আমার ভয় দেখাইতেছে, তবে যেটি যেটি বলছি এটি যদি কোনো সময় বলস এটা দেখছো এটা একদম তোর প্যারের ভিতর ঢুকা দেবো, আমি অনেক ভয় পেতাছি, কিন্তু মামা আমি কিছু বলবো না, আমি আপনি যেটা যে কাজটা দিচ্ছেন এটা অসম্ভব, এছাড়া আমার অন্য কাজ দেন আমি পারবো, এই কাজে আমি জীবনে পারবো না, কারণ একজনকে মেয়েটা ফলানো এটা অনেক বড় অন্যায়, ঠিক আছে, আমি পারবো না, ঠিক আছে, বলার পরে কাজ যেটি হোক তাহলে দেখলাম ট্রাই করা এটা এটা মানে সে কথাটা কাটার ফলে ট্রাই করা দেখলাম, তা আচ্ছা ঠিক আছে, তুই যেটা হোক কারোর কাছে কইস না এটা এটা বুংচুং যত কিছু আছে সব আমার দিল। পরে ওই যে বন্ধুটা আমারই দুশ্মন আমার ওই বন্ধুকে, যে আমার বন্ধু আমার দুশ্মন অরে বা ভাইয়া মনে করেন কম হইলো 23টা পোস্ট মাস পিটটা বাসে আমার দুশ্মনরা, ঠিক আছে, ওকে নিয়া ওদের এরিয়ার ভিতর নিয়ে 23টা পোস্ট দিয়েছে। পোস্ট দেওয়ার পরে আমার রাত্রে ফোন দিছে আর আম্মু, হঠাৎ করে ফোন দিছে ছেলে আম্মু, ফোন দেওয়ার পরে আমি গেছি, যাওয়ার পরে দেখি এই অবস্থা, আর এমন মার দিছে মানে প্রতিবন্ধী কথাই বলতে পারে না, মানে আমাকে ওই যে আমার সাথে থাকতো অল টাইম দেখছে আমাকে পায়নি, আমার ওইগুলো খুঁজছে পায়নি, অরে ভাই সরে মা।
আপনার খুব ওর উপর তুলেছে। হ্যাঁ, এবার আর একটা বিরতি নিতে হবে, ছোট্ট একটা বিরতি, এবং ঠিক রাত 12টায় আমি আবারও ফিরে আসছি। এই ফাঁকে প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে জানিয়ে রাখছি ইতিমধ্যে শুরু হয়েছে রেডিও আম্বার 102.4 FM এ আমার একটি নতুন শো, যে অনুষ্ঠানটির কথা হয়তো অনেকেই জানেন, মাইক্রোফোন টেস্টিং 1024, যেখানে বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা অসম্ভব প্রতিভাবান শিল্পী যারা আছেন, যারা কোথাও কোনো ফ্লোর পান না কিন্তু খুব ভালো গান, তাদের সুযোগ ঘটছে একটা অনুষ্ঠানে একটা এপিসোডে নিজেকে প্রকাশ করবার। আপনি যদি খুব ভালো গান করেন এবং আপনি যদি মনে করেন এই অনুষ্ঠানটিতে আপনি অংশগ্রহণ করবেন, তাহলে এই নাম্বারটিতে ফোন দিতে হবে, এবং নাম্বারটিতে ফোন দিয়ে ফোন থেকে আপনি যে নির্দেশনা পাবেন সেই অনুসারে আপনি কাজটি করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 09611001
0924 আমি বাংলায় বলছি এবং ধীরে ধীরে বলছি 09611001024 এই নাম্বারটিতে ফোন দিয়ে আপনি নির্দেশনা অনুসারে আপনি কাজটি করবেন আর এমনও হতে পারে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা বাংলাদেশ আপনাকে অন্যভাবে চিনবে সো অপেক্ষা করছি আপনার কলেজ
সিক্রেট সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment.
স্বাগত আরো একবার শুনছেন সিক্রেটস ঢাকা এফএম 90.4 এ সময় রাত 12টা আমরা কথা না বাড়িয়ে ফিরে যাচ্ছি আবারও হাসান বা হালিম যাই বলি না কেন তার কাছে হ্যাঁ বলুন তারপর
তারপরে আমি বললাম কি হচ্ছে মানে ঘটনা বল তো তার আম্মু আমার বলতেছে মানে মন হয়তো মানে আমার কথা বলে নাই মনে মনে আর এইভাবে মারছে এটা এটা জিটি করবো এটা করবো কিন্তু তারা জিটি করেন যে আপনার জিটা সুবিধা রয়েছে আর আমি জিজ্ঞেস করলাম বন্ধু কি হয়েছে কে করছে এমন কাজটা তো সে বলে এমন এমন হয় করছে তো নাম আসলো ওর নাম মৃদুল ঠিক আছে মৃদুলে করছে তো মৃদুল আমাকে নিয়া আর যত বন্ধু বান্ধব আছে সবাই 10-12 জন মিলা আমাকে অনেক মারধর করছে আর মৃদুলে একাই পোস্টগুলো দিচ্ছে আমাকে ঠিক আছে কারণ তোর জালগুলো আমার উপরে উঠাইলো পরে এই জায়গায় আমিও ভয় পেয়ে গেছি যেটা আমাকে কুত্তার মতন খুঁজতেছে আর ওরও ক্ষমতা আছে আমারও ক্ষমতা আছে এরিয়ার ভিতরে তা আমি রাত্রে ফোন দিচ্ছি আমাকে মৃদুল তুই কি আমার খুঁজতেছিলি আর অনেক গালাগালি করতেছে দেখছ তোর লগের টাকা কি করলাম তোর তো দলে একদম পুরা মার বুক খালি করে হলাম আমার বলতেছে আচ্ছা ঠিক আছে ভাই আমি তো কিছু করি না যদি ভুল হয়ে থাকে আমার মাফ করে দিস যদি কোনো ভুল করে থাকি তোর সাথে তো এমন দুশ্মনীও নেই আমার তা আছে তো আমি কি ওই যে আমার পড়ালে তুই তোর লগে নিয়ে যাস তুই রাজনীতি করস ঠিক আছে তুই টাকা কামাস কারণ আমি কোনো টাকা কামাই না তো ভাই তুই তোর ক্ষমতা হয়ে গেছে গা কারণ আমারে কেউ চিনে না তোরে চিনে কিছু হলে হাসান ভাই ছেলেরা কয় মানে ওই যেটা আছে আমার উপরোক্তা ঠিক আছে পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে আমরা তাহলে কালকে দেখা করি আমার তো চিন্তা ভাবনা ওরে মাইরা তুই এখানটায় যাবো গা তা বলছে কয় না তোর সাথে দেখা করবো না আচ্ছা ঠিক আছে যেটা দেখা করবেন অসুবিধা নেই পরে ওই যে আরেকটা এই ঢাকা সিলেটের থেকে একটা ভাইয়া আসতো আমাদের স্টুডিওর ভিতরে আসার পরে সে ওই যে তো মানে পার্টি আছে তাদের নিয়ে আসতো বা একটা লোকমুখ নিয়ে আসতো এই কাজই করতো সে তার সাথে ভালো ঘনিষ্ঠ হয়েছিল আমার আমি অনেক ভালো জানতাম তাহলে তো আমি ওই যে কাজটি করতাম বাকি যে টাকাগুলো থাকে ওগুলো আমি জমাইতাম ই করতাম মানে ঘুরতাম ফিরতাম মজা করতাম সবসময় লাইফটাই অন্যরকম আসলো আমার হ্যাপি লাইফ আসলো কোনো টেনশন আসলো না কিছু আসলো না যেইটা ইচ্ছে ওইটাই করতাম ওই ভাইয়ার সাথে অনেক ফ্রি আসলাম ভাইয়া আবার নেশাবাহানি করতো অনেক ঠিক আছে ইয়াবা খাইতো গাঁজা খাইতো এগুলো খাইতো সে তো সে খাইতো আমি দেখতাম কারণ এগুলো আমি খাই না এগুলো দেখতাম আমি বসে বসে তো তার সাথে অনেক ঘনিষ্ঠ হয়ে গেছে আমাদের স্টুডিওতে এসে থাকতো সে অনেক ঘনিষ্ঠ হয়েছে পরে প্রত্যেক দিন আসা যাওয়া করতো একদিন এক বছর এক মাস পর সে আসছে আমাদের এখানে আবার স্টুডিওতে আসার পরে সে আমাকে বলতেছে এমনভাবে আসছে মানে তার মনে আমার জানা মতো সে চুরির নিয়তেই আসছে ঠিক আছে চুরি করে সব নিয়ে যাবো আমাকে বলে হাসান আজকে তোরে পার্টি দিব তুই থাকিস তোর জন্য বিয়ার নিয়ে আসছি আচ্ছা ঠিক আছে তুই তো বললা দুইটা বিয়ার খাওয়াইলো আমাকে খাইলাম খাওয়ার পর রাত্রে দুজনে গান শুনলাম একটু মজা মজা করলাম ওই কথাটা ঘুমায় গেছি সকাল হতে দেখি মামাই নাই রুমের ভিতরে মামার পাই না প্রত্যেকটা রুম চেক করছি পাই না সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করলাম ওকে আগে আবার তুইটাই করে দেখতাম আমি আমার বয়স আমার বাবা সমানো আমি তুইটাই করে দেখতাম তো বলতাম ভাই তুই কি দেখছ তোকে না তোকে দেখিনি তা আমি আবার যে টাকা জমাইতাম একটা ব্যাংকের ভিতরে ঠিক আছে পানির ট্যাঙ্কি আছে না ফিল্টারের,
ওই
পানির ওগুলার ভিতরে টাকা জমাইতাম আমি।
ওকে,
কিন্তু কেউ জানতো না, আমার বসও জানতো না ওখানে শুনে আমি টাকা তুলি, ওয় আবার জানতো। তো গেছি ওখানে, যা দেখি আমার টাকা নেই, কম হইলো 2 লাখ টাকার মতন আমি জমাইছি।
2 লাখ?
হ্যাঁ,
এই এই মাটির ব্যাংকের মধ্যে,
মাটির ব্যাংক না, ওই যে পানির গ্লান আছে না, ওই গ্লানটা, ঠিক আছে, ওই ফিল্টারের গ্লানের ভিতরে জমাইছি ব্যাংক বানায়। সব টাকা চুরি করে নিয়ে আসে, লগে আমার মোবাইলটা নিয়ে গেছে। আমি তো কান্দা কান্দা অবস্থা, একদম অবস্থা খারাপ হয়ে গেছে, দারুণ যে মারলাম তুই দাও নাকি লেগে, দারুণ একটা আমার দোষ। তো আমি উপরে আসলাম, আমি নিজ জায়গায় সেখানে গিয়ে স্যারের ফোন দিলাম, স্যারে আসলো, আর ফোন তো বন্ধ। পরে আর কোনো খোঁজ পাইনি, টাকাগুলো নিয়ে গেলো, আচ্ছা ঠিক আছে নিয়ে গেছো তো নিয়ে আসো, ভাগ্য তো ছিল না, লড়ে গেছে, অনেক কাঁদছি টাকার জন্য। পরে স্যারে আমার বুঝাইলো যাকে যেটা হয়েছে হয়েছে, এগুলো টেনশন করে কোনো লাভ নেই। পরে এক বান্ধবী, ওই যে 5টা বান্ধবীর থেকে
1টা বান্ধবী,
ওর সাথে আমার অনেক মানে অনেক ক্লোজ আসলো, সব কিছু শেয়ার করতাম।
ওকে,
ঠিক আছে, সব কিছু শেয়ার করতাম। তো আওয়াজ যাওয়া করতো স্টুডিওতে সবসময়, আসতো আমার, ওর বিষয়ে সব বলতো, আমরা সব কিছু শেয়ার করতাম। আর আবার একটা বান্ধবী মানে আমাদের এখানে গান করতে আসতো, ঠিক আছে, আমি জানতাম না।
আচ্ছা,
তো আমার পরিচয় বললো, এমন এমন এই রূপটি তো তোকে তোদের এখানে আসে, মানে রূপটি কি? পরে ছবি দেখেছে, আমি হ্যাঁ ওকে তো আমি চিনি, কিন্তু ওর নাম শুনে রূপটি জানি না, ঠিক আছে। পরে পরিচয় করা আসলো, পরিচয় করার পরে ওই মেয়ে আবার আমাকে লাভ করতো, আমি জানতাম না, ঠিক আছে, আমাকে লাভ করতো। ওরা ওকে বললো, এমন এমন হাসানকে আমার ভালো লাগে, তো আমাকে আবার বললো, আমি দেখ এই লাভ মুভ আমার ভিতরে হবো না, কারণ এগুলো আমি কিছুই বুঝি না, আর এটা আমার পছন্দ না, ঠিক আছে, এগুলো পছন্দ না, এগুলো ভিতরে হবো না। কিন্তু মেয়ে আমাকে অনেক লাভ করতো, কিন্তু আমি বলতাম না, ওই যে একসাথে যখন আমরা আড্ডা মারতাম, তখন ও আমাদের সাথে মানে যোগ হয়ে গেছে, আমরা আড্ডা মারতাম যে টাইমটা, ওই টাইমে আসতো বেলিউডে, বেলিউডে আমরা ফুচকা মুচকা খাইতাম, এটা খাইতাম, ওই জায়গায় ঘুরতে যেতাম, জায়গায় জায়গায় ঘুরতে যেতাম আমরা, তো একদম পুরো ক্লোজ হয়ে গেছে আমার সাথে। তো একদিন আমাকে অফার করলো, ঠিক আছে, অফার করলো, হাসান তোমাকে তো একটা কথা বলতে চাইতেছি, তো বলতে পারতেছি না, কি বলো, তোমাকে আমার অনেক ভালো লাগে, এগুলো ভালো তো মানুষকে লাগতেই পারে। তো পরে প্রপোজ করলো, আমি আমি সরি হইব না, কেন, আমি না না না, কারণ আমি মনে মনে বলতেছি আমার একটা ফালতু একটা লাইফ, এই লাইফের সাথে তোমার সুন্দর লাইফটা নষ্ট হয়ে যাবে, এই কারণে আমি না বলে দিচ্ছি,
ঠিক আছে,
আমি বলছি না, কিন্তু পুরো বিষয়টা আর করি না, কিন্তু আমি এমন এমন সমস্যা আমার এইভাবে দেওয়া যায়,
অ্যাভয়েড করেছেন আর কিছু ভাবি হোক না কেন।
হ্যাঁ, পরে কষ্ট পাইছে, অনেক কান্দাকান্দি করছে, পরে আবার ফোন দিছে বান্ধবী, ফোন দেওয়ার পরে বলতো স্যার এটা কান্দতেছে, আমি কি কান্দলে তো চলবো না, যেটা সত্যি কথা বুঝে বলছে ওকে। পরে আবার ওকে আমি ফোন দিলাম, বললাম আসো, আসলাম, আমি বললাম দেখো রূপটি, হয়তো বা আমাকে দেখতে এমন লাগে, ঠিক আছে, তুমি আমার কোনো সময় আমার বাড়িতে যাও নেই, তুমি আমাকে দেখছো এটা চোখের আবেগ তোমার, ঠিক আছে, আর লাভ জিনিসটা এটা আমার পছন্দ না, তোমাকে একবার বলছি আমি। তো হয়তো অবগত সে কয়ে, আচ্ছা ফেক করবো, আমি কি না 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 ফেকও করবো না, কারণ অ আসেন টাকার জন্য বসে এটা আমি ভালো মতন জানি, ঠিক আছে, ওই যে আমার কাছে টাকা আছে, টাকা উড়ে যায় জানে ভালো মতন,
রাইট,
ঠিক আছে, টাকার জন্য আমার আমার সাথে লাভ করতে যেত, তা আমি না বললাম ডাইরেক্ট, কারণ আমি চাই না একটা ভালো মেয়ের লাইফটা নষ্ট হয়ে যাবে। তো বলার পরে আয় বললো, আচ্ছা ঠিক আছে, তাহলে বন্দুক তো এনেই শেষ, আমি কেন বন্দুক তো শেষ হইব, কি বন্দুক তো অবশ্যই থাকবো, থাকুক, এইভাবে সুন্দর লাইফই চলতেছে, চিন্তা করছি মারামারি মোড়ামারি করবো না, এই যে অনেক যত কিছুই করছি এটি বাদ, নিজের মতন নিজে চলবে, একা যেহেতু আস্তে আস্তে বড় হইতেছি, তো এক পর্যায়ে খারাপ পর্যায়ে যেতেছে অনেক,
মানে তখন আপনি স্টুডিওতেই?
হ্যাঁ, স্টুডিওতে 2 বছর জব করছি, ওখানে লাস্টের দিক দিয়া ওই মামারে পাইছি, যে মামার পোস্টগুলো দিচ্ছে, ওর সাথে দেখা হয় না আমার, অনেক খুঁজে আরে পাই না, মামারে পাইছি একদম পুরো নগ্ন পার্কের ভিতরে কিছু করতে দেখছি। তা আমি আবার বললাম, ভাই জিত হয়েছে বাদ দাও, মানে বন্ধুক তো বানাইছি আমি, কারণ আমার জিত তো আসার তো আমি মারবো, এটা মনেটা মনেই রাখছি, বন্ধুক তো করলাম, করার পরে ওকে নিয়ে আসছি, আমি বলছি বন্ধু আজকে পার্টি দিব, তো তোমার দাওয়াত, তুমি এসো, এটা রুম ঠিক করছি, রুমের ভিতর মাইরেই ভালো হবে, আমার চিন্তা হবে না, কারণ ও একটা ছেলে এইভাবে মারছে, ঠিক আছে, এটা ঠিক করে না আমার জন্য, যেহেতু আমার পাইলে তো আমার ছেলের জন্য অবশ্যই আমাকে মার, রুম ঠিক করলাম, একটা বন্ধু রুমই আসলো, তো ওই রুমে নিয়ে গেলাম ওকে, বন্ধু মেসে থাকতো ওখানে, একেই নিয়ে গেলাম, নেওয়ার পরে ওকে অনেক ভয় দেখালাম, প্রথম অনেক দোষী 4 জন মিলাম, ধরার পর পিছনে হাত বাঁধলাম, বান্ধার পরে চোখটা বাঁধলাম, বান্ধার পরে রাত্রে সন্ধ্যার পরে ওকে বাই করছি, তাই করে ছাদে নিয়ে গেছি। ঠিক আছে, আমি বলছি তুই আমাকে মারতে চাইছিলি, এটা এটা করতে চাইছিলি, আর কান্ত আছে সমানে পলাবার মতন, তাই আমি তো ফাইল লাইন করছি, আমি তো তোমার মারতে চাইনি কোনো সময়, এটা এটা বলতেছে আমাকে, তা আমি করি তুই তো আমার পাইলে ছেড়ে দিতি না। এই কথা করে ওই যে জীবন দুটা হয়তো আবার সুস্থ হয়ে গেছে, আবার সে দিয়ে আমি বাড়ি মারি, আমি না তোর বাড়ি দেওয়ার দরকার নেই, আমি ওরে মারি, আর হকি স্টিক দিয়ে একটা বাড়ি মারলাম, আর মাথাটা মানে বাড়িটা মারতে দিবি না, ওই সেন যেভাবে লাফাই থাকলো ভাই না, আমার মাথা হেঙে গেল, এটা কি করলাম,
মাথায় বাড়িটা বেড়েছেন হকি স্টিক দিয়ে ডিরেক্টলি,
একদম গায়ে করে বাড়ি মার, ঠিক আছে, আর বাড়ি মারার পরে হয়তো ওই ছাদে লাফাইতেছে, যেভাবে মুরগি কাটলে যেভাবে লাফাই এবার লাফাইতেছে, ওর মারার পরে ওকে আর বুকের হাতের এই জায়গায় সব মিলে ছোট ছোট করে চল্লিশটা পোস্ট মারছে, পোস্ট মারার পরে আর পোস্ট মারতেছে আর বলতেছে যে তোর তো আজকে লাইফ শেষ, তোর মার বুক খালি করে হবে, কারণ তুই আমার মারার জন্য অরে মারছে, তাই কি দোষ করছিল, তুই আমার বলতি, আর তুই জানাস না আমার মারতে এলে তোর সমস্যা হবে, এই বেটা আমি ভাই ছিলাম রে, এইসব কথা বইতেছে আমাদের কাটতেছে, ঠিক আছে, ছোটো ছোটো করে পোস্ট দিলাম ওকে, যার পর হয়তো সমানে বাচ্চাদের মতন কাঁদতেছে, কিন্তু মুখ বাইন্ডা নিয়েছে ওকে, যদি কোনো আওয়াজ যদি না দেয় সমানে কাঁদতেছে আর পারে না, আর মানে পায়ে মুয়ে ধরে, ঠিক আছে, ওই অবস্থা অজ্ঞান হয়ে গেছে, অজ্ঞান আর যাওয়ার পর আর পানি মুনি দিলাম, ওঠে না ওঠে না, পরে পানি দেওয়া মানে হুসেছে আর আর পরে তো আবার আরে মারলাম, ইচ্ছা মতন লাইট দিলাম, একেই মানে কেউ মারতা কেউ মারতাম না করতেছি, মারবি না আমি মারব, অনেক মারলাম, মারার পর আমি কেমন তোর তোর শারীরটা ফলা দেব, ঠিক আছে, শারীরটা ফলা দেব, তুই আরে কেন মার, পরে আরে ফেলে দিলাম, আচ্ছা ঠিক আছে, যাওয়ার বাসায় গাড়ি তুটা দিলাম রিক্সায়, পরে আমি বললাম এমন আমি মামা এই জায়গাটা আরে নামা দিবা, ঠিক আছে, পরে এই জায়গাটা নামা দিবা, পরে আমি ওই নেতারে ফোন দিলাম, কারণ ওর থেকে ক্ষমতা আমার আছে বেশি, নেতারে ফোন দিলাম, আমি বললাম এমন এমন ভুল করে ফেলাইছি মামা, কারণ ওরে তো মারছি কি করব বলেন, তা তুই কি আমার জানাই মারছিল আমি কি মারছি, এটা ঠিক করস নাই, মানে ডাইরেক্ট সে বইটি মারতেছে, তোর আমি চিনি না এইটা সেটা, ঠিক আছে, আর বাপের চিনো সার বাপে তো তোরা মেরাল বইটা এটা বইতেছে, এমনি যদি ভাগ্যতে থাকে মরণ তাহলে মরম, তারা দেবদেবের মতন কথাবার্তা বলতেছে, দুই দিন পর আমার বসের কাছে খবর এসে আমি গেলে এইগুলো করি, ঠিক আছে, আয়সা বলছে ওই যে আমাদের বন্ধুদের ভিতরে একজন আয়সা বলছে হাসান এগুলো এগুলো করে, আমি যখন মগবাজার গেছি পিয়ার মত আনতে তখনই আয়সা বলছে এগুলো, তো এই টাইমে আমি যখন পিয়াসির থেকে মগবাজার পিয়াসির থেকে যখন আমি মদ নিই, ঠিক আছে, পাইটরেন্স উইস্কি তারপরে বিয়ার এগুলো আমি দুইটা ব্যাগে করে, ঠিক আছে, গাড়ি আসলে আলাদা ওই গাড়ির ভিতরে নিতাম, পিছন দিয়ে আমার সে জিবি সেন পিছন দিয়ে সেন আমাকে দেখতেছে ফ্লো করতেছে, এটা তো আমি জানি, দুই গাড়ি পুরো আমার আটকে ফেলাইলো পুরো গেল, গেল দেওয়ার পরে জিবি নামাইলো আমার নাম, নামলাম বলে এটা কি কিন্তু জিয়া কে জিজ্ঞাসা করেছেন দিন না কাগজপত্র আছে অবশ্যই আছে, দেখাইলাম, তারপর সে আমাকে মারছে অনেকগুলো লাঠি দিয়ে বাড়ি মারছে থাপ্পর দিছে, তো অনেক অনেক অত্যাচার করছে, আমি বলছি আমার বসের সাথে কথা বলেন আপনি, বলে না তোর বসের সাথে কথা বলবো না, তোর ডাইরেক্ট থানায় লাগবে, আমি থানায় তো নেবেন অবশ্যই, অন্যায় আমি অন্যায় করছি, জানি এটা অন্যায় করছে, কিন্তু কাগজপত্র তো আছে, যেখানে কাগজপত্র আছে ওখানে আপনি আমার বসের সাথে কথা বলেন, তা আমারও সে ফোন দিতে দিব না, আবার সেও নিজেও ফোন দিব না, তাই একটু লোক যেতে আসে, আমি বলছি মামা একটা দাঁড়া না আমি ফোন দিব, সে দিব না, আমি দিমো আপনি যত মারতে মনে হচ্ছে মারেন আপনি, ঠিক আছে আমি দিমো, পরে বসকে ফোন দিলাম, সে আবার ওই যে নমনা থানা ওসির সাথে ভালো খাতির আসলো, বন্ধুত্ব আসলো তার, তো আমার অনেক মাইদুর করছে, মারার পরে বসে আসলো, আসার পরে একটা কী হয়েছে, তো বসের সাথে তারা মানে করতেছে তুই তো এগুলো ব্যবহার করতেছে, তো বসে বললো আমাকে চিনস তুই, না ওই ওসিকে ফোন দিলো, ফোন দেওয়া বললো এমন এমন দোষ দেখতে পারে চিনস তুই, পরে বললো স্যার আমি এটা এটা, পরে স্যারে সরি বললো, পরে আমার আদর করলো, পরে পাঠা দিছে, পরে যাওয়ার পরে তো স্যার আমার সমানে বক্তাছে তোর নামে খালি ব্যাড নিউজ আইতাছে, আজকে একটা ব্যাড নিউজ আইছে, এটা এটা তুই এখান থেকে যাবি গা, এটা ওইটা বলতেছে আমার অনেক কিছু বলতেছে, আমি কষ্ট পাইছি, আমি কিনতে পারতেছি এখানে থাকতামই না, দুই দিন পরে ওই মেয়েটা আসছে যে মেয়েটা আমাকে লাভ করতো একা খালি রুমে, ঠিক আছে, আমি বলতে পারি কলিং এর টিপ দিচ্ছি, আমি খুলছি ভিতর ঢুকে আসছে, আমি বাইরেও তুমি, আমি বাইরে এসে বলছি, পরে আমি চিলাচিলি করো তুমি যদি আমাকে লাভ যদি না করো, এটা কেমন কথা, আমি তোমাকে ভালোবাসি না, তোমাকে আমার পছন্দ না, ঠিক আছে, আমি কি দেখতে কি পচা নেই, আমি না তুমি পচা না তুমি সুন্দর আছো, কিন্তু আমার ফালতু লাইফের সাথে তোমার এই ভালো লাইফে আমি জড়াইতে চাই না, ঠিক আছে? আর আমি ভালোবাসা বলতে কিছু বুঝি না, ঠিক আছে? বলার পরে মানে অচিলে চিলে আমার ব্ল্যাকমেল করতেছে, তোমার এইটা এটা ভয় দেখাবো, তুমি আমার এটা করছো এটা করছো, অনেক রকমের ভয় দেখাচ্ছে। তো জিদ্দে আমার সাথে একটা থাপ্পড় মেরে বুঝছি, কিন্তু তুই বাইরা এখান থেকে, আর তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই।
এটা আপনি
জানেন তো, বাইরা বাইরা বটা আর একটা থাপ্পড় দিচ্ছি যা বাইরা। পরে যখন আমি সুইচ গিয়ার নিচ্ছি জিদ্দে মাথায়, একদম তার গলার আগে একটা হলাম চিনো তোমারে জায়ন থেকে। পরে বাইরে গেছে, বাইরানোর পরে সন্ধ্যার পরে আসতে আবার স্টুডিওতে, আমি তো ভয় পেতাছি। আসার পরে স্যারের কাছে বিচার দিল, তো এমনে মন আমাকে লাভ করে এখন আমাকে এইগুলো এগুলো খাইছে, আমাকে টাকা নিছে, সব মিথ্যা কথা, ঠিক আছে? আমার নামে যা হয়েছে আমার ওনার বিয়ে করতে হবে, ঠিক আছে? না হলে আমার নামে চিঠি করবো। তো স্যারে বলো তো বিয়ের বয়স হয় না, ওই বয়সটা কত? তোমার তো তুমি তো আর এক বছর সিনিয়র, ঠিক আছে? আর বয়স তো আমি তো বলে কয় না আর বিয়ে করতে হবে।
আপনাকে বলছে?
পরে স্যারে বলো আচ্ছা ঠিক আছে, যে তো বিয়ে করতে চাও অসুবিধা নেই।
কত সালের ঘটনা এটা?
এটা 2014।
ওকে,
ঠিক আছে, 14-এর পরে স্যারে একটু বুঝ দিল ওকে, ঠান্ডা মাথায় বাসা গেছে স্যারের চিন্তা আপনার আর একটু বুঝ মুছ দিয়া কিছু বসার আর
কনভিন্স করার।
হ্যাঁ, প্ল্যান করছে স্যারে, আমাকে বাড়িকে স্যার এটা বোকার মতন আপনি কী করলেন, আমার লাইফটা তো নষ্ট হয়ে যাবলেন আপনার, কারে বোকা তাকে বিয়ে হয়েছে আমি আরে বুঝাইলাম, ঠিক আছে? আরে মানে জ্ঞান দিলাম যদি আর বুঝে মাই আমার পরে কী না কী করে তোর ক্ষতি হইব আমারও ক্ষতি হইব। আচ্ছা ঠিক আছে, তাই তো যাই তো কথা বলতাম ই করতাম, মানে অসায় আমার সাথে অনেক কিছু করতে চাইত, আমি চান্স দিতাম না, কারণ আমি জানি আর একটা কিছু না কিছু করবই, ঠিক আছে? চান্স দিতাম না। পরে মাঝখান দিয়া ওকে বললাম দেখো তুমি এইভাবে আসো আমার সাথে তো রাগ করে, তো তুমি আসো না, তোমার সাথে বাইরে দেখা করবো। আচ্ছা ঠিক আছে, বাইরে দেখা করবো। পরে ওর সাথে ঘুরতে গেছি বিল্লি রোডে, তার ভিতরে ওই ছেলের বাবা আমার দুই রাখলাইছে, দুই আমার কলার দুই আমার গাড়ি তুলে এলো, উঠলাম, নিয়ে গেলো আমার যে ছাদে মাছ ওই ছাদে নিয়ে গেলো। তো আমার ছেলে তো তুই মাসলি আমি নাম মারি তুই মাসলি তবে সেও আমার একটা বাড়ি মারছে, বাড়ি মারার পরে আমার মাথা এখনো ফাটা আছে, হালকা একটু ফেটে আছে, ফাটার পরে তো আমি ওখানে আঁকাম, পরে সে ওখানটায় গেছে আমার ওখানে ফলাতে, কিছুক্ষণ পরে বন্ধুরা জানছে আমার নিয়ে গেছে সবাই আছে, তারপরে আমি পরে ওই মামার ফোন দিয়েছি, মামা ডাইরেক্ট পোল্ট্রি আমার লাগে আমার চিনে না, চিনে যেটা আমার চিনে অসুবিধা কি আমার সে চিনেই না, তুমি কে? আমি ফোন দিচ্ছি কা তুমি কে? আমি কেন হাসান কোন হাসান আমি তো তোমার চিনি না, আমি যার জন্য নাকি এত কিছু করলাম যার জন্য আমি দুই রাই সে ফোন দিলে দুই রায় কুত্তার মতন যাই সে আমাকে চিনে না, ঠিক আছে অসুবিধা কি না চিনে কিছু করার নেই, যাচ্ছা মামা আমাকে চিনার দরকার নেই আপনার। পরে সেদিনকে রাত্রে আমার প্ল্যান আমার যেহেতু আমার মাসে আমিও তারে মারব,
আচ্ছা
আর বাবারে আমি মারব, কারণ আমার এনে থাকার কোনো প্রয়োজন মনে আমার এলাকা আছে আমার
শহর। বুঝতে পারছি যে আপনার এই জীবনে মারামারি ধরাধরি ছাড়া আর কিছু ছিল না।
পরে ওই তাকে রাস্তার ভিতরে, ঠিক আছে, পাঁচটা বন্ধু মিলা ছোট ছোট চাকু আসলো ওগুলা দিয়ে তাকে অনেক মারলাম রাস্তায়, ওপেন রাস্তার ভিতরে কেউ বয় আসে আবি নাকি মুখোশ গেন্দা নিচ্ছে আবি নাকি ওরা মারলাম, পরে ওরা মারলাম ওখান থেকে মারানোর পরে আমার ব্যাগ মুখ নিয়ে জামা কাপড় নিয়ে সারে বললাম আমি এখানে থাকবো না, আমি এখান থেকে চলে গেলাম, কেন আমি থাকবো না মানে ওখান থেকে ডাইরেক্ট আমার এরিয়া পঞ্চমুড়ি চাঁদ নিয়ে উঠি, ওই জায়গাতে আমার ছোটবেলার কিছু কিছু বন্ধু আছে, যখন আওয়া যাওয়া করতাম বন্ধু হয়েছে ওখানে থাকলাম, চিন্তা করলাম এখানে তো আমার লাইফ ই করতে পারি, যতই অকারেন্স করছি কারণ সবাই এখানে ভালো জানে আমাকে, ঠিক আছে? এই জায়গায় আসার পরে একটা মেয়ে আমার অনেক ভালো লাগতো ছোটোবেলা থেকে, অনেক আসতাম যাইতে আমার অনেক ভালো লাগতো, মেয়েটার নাম হচ্ছে রিয়া, ঠিক আছে? ওকে অনেক ভালো লাগতো। একদিন ঘুরি উড়াইতেছি এমন টাইমে দেখি কি মানে ওই সাথে, ঠিক আছে, আমার ঘুরি সুতার শুলে রাখছে আর সিরা ফলাইছে, আমি আবার চিঠি দিয়েছি তুমি সিরা কেন এটা এটা, আর বলে আর আম্মু বলে হয়তো সিরা নেই, আমি গো হয়তো সিস আপনি মিথ্যা কথা বলেন কে, ওই যে একটা পরিচয় হয়েছে আমার, স্কুলে যাই তোর জন্য খালি বসা থাকতাম অনেক ভালো লাগতো, আরে বসা থাকতাম আবার নাইট করে কাজের থেকে নাইট কাজ করে,
আপনার সম্পর্কে না
না জানতো না কিছু জানতো না, জানতো ভালো ভালো ফ্যামিলি একটা ছেলে সবই জানতো কিন্তু আমার ব্যাড নিউজ কেউ জানতো না, ঠিক আছে? এই আজকে আমি বলতাছি এখানে, পরে ওর জন্য বৈশা থাকতাম প্রত্যেক দিন, আসলে ওকে আমি ছোটো ভাই দিয়ে পাঠাইলাম ভাই যা এমন এমন যা অফার দে, তো এক সময় রাজি হয়ে গেলো,
মেয়েটা রাজি হয়ে গেল। বিরতি নিব আরেকটি প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন সিক্রেটস। আজকে এখানে হাসান কনফেস করছে এবং হাসানকে দেখতে চাইলে চলে আসতে পারেন আমার ফেসবুক পেজে www.facebook.com/ILoveDhakaFM। এছাড়া আমার নিজের পেজ থেকেও আসতে পারেন www.facebook.com/kibria.rj পেজটি আর্জে কিব্রিয়া নামে আছে। প্লিজ লাইক দিস পেজ। এছাড়া চলে আসতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলটিতে, ওখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন আমাদের পুরো অনুষ্ঠানটি। আমাদের ইউটিউবের ঠিকানা www.youtube.com/dfm904। আমি আবারও বলছি youtube.com/dfm904। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ছোট্ট একটা বিরতি।
Something beyond entertainment. Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality. Something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment.
স্বাগত আরও একবার শুনছেন সিক্রেটস ঢাকা এফএম 90.4 এ উইথ মি আর জি কিবরিয়া। এবং আজকে এখানে আছেন নারায়ণগঞ্জ থেকে হাসান হালিম, যাই বলেন এখানে দুটো নামে সে পরিচিত, বন্ধু মহলে হালিম নামে সে পরিচিত। যারা এখানে আসতে চান তারা আমাদেরকে ফোন করবেন, আমাদের ফোন নম্বরটি হচ্ছে 0961194904 এই নম্বরে। জি, যেখানটায় আমরা ছিলাম বলুন
তো। ওকে, পোজ করলাম, রাজি হয়ে গেল। রাজি হওয়ার পরে চিন্তা ভাবনা করলাম আর এগুলো করবো না, যেগুলাই করছি বাদ দিলাম আর করবো না। আর যেহেতু এখানে আমার থাকতে হবে আর বন্ধু বান্ধব বানাবো, আমার মতন আমার থাকবো, কিন্তু কাউকে কোনো মারধর করবো না। তারপরও মানে স্বভাবটা পারবেন, ঠিক আছে? আজকে কেউ কিছু হলে আমাকে ফোন দেয়, ভাইয়া এমন এমন আসেন, যাই ওখানে, যাওয়ার পরে এক তাকে বাঁচে তাকে বাঁচে, এমন চলতেছিল। তা আমার বন্ধুদের ভিতরে আমার বেস্ট ফ্রেন্ড যারা, মানে ছোটোবেলার বন্ধু, নাম সাজিদ, ফাইন, লিমন, সমন, তুইন, টিটু, ফাল্লু, তারাই থাকে আমার সাথে অরিজিন,
ঠিক আছে?
হাসান, আমার দুইটা বড় ভাই আছে, নাম হয়েছে জিয়া, শামিম, পরে সুজিত, তারাই আমার বড় ভাইয়া, তারা অল টাইম আমার সাথে থাকে। তো এলাকাটার ভিতরে মানে এখন আমার যে অবস্থাটা, সবাই আমাকে শ্রদ্ধা করে, ঠিক আছে? ওই ছোটোখাটো মারামারি করি, ওইটা করি, আরে এর কিছু হলে তাকে বাঁচাই, তার কোনো সমস্যা হলে তার সবাই দরকার হলে টাকাতে না পারি মানে জীবনটা দেয়া করি,
ঠিক আছে?
টাকাতে না পারলে জীবনটা দেয়া করি, যাই কি হয়েছে ভাই, এমন এমন, যদি তার হাজবেন্ড ওয়াইফ যদি ঝগড়া করে ওইটাও বিচার নিয়ে আসে আমার কাছে, মানে সবাই আমাকে অনেক আদর করে, ঠিক আছে? আর সবাই তো মানে আমাকে। ওই গার্লফ্রেন্ডটা রাজি হলো, তোর সাথে কথা বলতাম খালি দূরের থেকে দেখতাম, আমাকে সামনে যেতে পারতাম না, দূরে থেকে দেখতাম, কাজের থেকে এসে সারাদিন অর জন্য বসে থাকতাম, রাত্রে কাজ করতাম, দিনে অর জন্য বসে থাকতাম, সারাটা দিন দুই তিন ঘন্টা ঘুমায় সারাদিন অর জন্য বসে থাকতাম। তো যে জায়গায় আড্ডা মারতাম ওইটা একটা বালুর মাঠ ছিল, তো ওই জায়গায় ওদের বাড়ির সাথে এক পর্যায়ে মানে আর মাকে আমি পটায় ফেলাইলাম,
ঠিক আছে?
আর মাকে পটায় ফেলাইলাম, কারণ আর মাকে তো আমার পটাতে হবে।
ইন দ্য মিন টাইম কি আপনার বাড়ির সঙ্গে কোনো যোগাযোগ নেই?
হ্যাঁ, বাড়ির সাথে, আমি বাড়িতেই থাকি। আমার
বাড়িতে বলতে গেলে কি আপনার
আপন আম্মুর সাথে?
ও, তখন আপনার ওই যে পালক মা সেখানে থাকেন
না? তখন থাকি না,
আপন মায়ের এখানে চলে
এসেছি। সবসময় আমার আম্মুর কাছে গেছি আমি।
তখন জায়গা দিয়েছে আপনি?
হ্যাঁ, জায়গা দিয়েছে।
আচ্ছা,
কারণ সে তো আমার ব্যাড নিউজ জানে না।
আচ্ছা,
জানে আমি ভালো কাজ করি এদের।
ওকে,
পরে রাজি হলো ওই মেয়ের মায়, রিয়া, তার মা রাজি হলো, তাকে পটাইলাম। সে আমাদের বাসায় যেহেতু আমার আম্মুর সাথে কথা মতো বলতো, ফাইজ লাইন করতো, তো ওই টাইমটা আমি ওকে দেখতে পারতাম, মাঝে মাঝে যাইতো আমার বাসায়, তখন ওকে দেখতে পারতাম না, স্যার আমি ওকে দেখতে পারতাম না। সব মিলে আমি চার বছরের মতন
সম্পর্ক ছিল,
রিয়েল লাভ যেটা। যখন আমার এক বছর হয়ে যায় লাভটা, তখন মানে মাঝখান দিয়ে একটা ছোট ভাই প্যাস লাগা দেয়, না আমার যেটা ছোট ভাই লগে থাকে ওইটা, ওই প্যাস লাগা দেয়। লাগানোর পরে তো আমার মানে আমি যেগুলো বলি ওগুলো আবার ওর কাছে বলে, মানে ভালো কথা বললে খারাপ কিছু বলে, আমি যদি বলি এমন এমন এইটা এটা করছি আর বলা আর তা উল্টাটা বলে এমন কথা তো পুরো পেস লাগা দিল। মাঝখান আমার সাথে কোনো কথা বলে না, কিরে কথা বলে না কে, কিন্তু আরো সবকিছু দিতাম, যেটা চেত ওইটা দিতাম, ঠিক আছে, ওই জন্য সবকিছু করতাম। আরে মানে পাঁচক তো নামাজ পড়তাম, সবকিছু করতাম, সে তো পুরো ভালো হয়ে গেছে। আর যদি কে যদি কোনো বিপদে পড়তো তার বিপদে দূরে যেতাম। আমি না, আমার যতগুলো বন্ধু আছে, ঠিক আছে, আমার বন্ধুরা আমার মানে অনেক আমাকে আদর করে আর অনেক ভালো, ওরা সবসময় আমার লগে থাকে, কোনো বিপদ আপদে বলে ওরা আমার সাথেই থাকে, কথা বলে না, কথা বলে না কেন, অনেক খারাপ লাগতেছে কেন কথা বলে না। তা আমি গেলাম ওদের বাসার সামনে, বাসার সামনে জ্বালানা দিয়ে জ্বালানা বারান্দা দৌড়ছি ওদের, ওঠার পর ওরা জিজ্ঞেস করলাম কথা বলো না কেন, এইভাবে তুমি একটা বাজে ছেলে আমাকে বলতে আসে, আমি একটা বাজে ছেলে, ঠিক আছে, কিন্তু মেয়ে ওরা অনেক ভালো ছিল, অনেক ভালো। তো আচ্ছা ঠিক আছে, যেতে বললাম আইসা বলছি, আমি কষ্ট পেয়েছি একটা, কারণ ওকে আমি অনেক লাভ করি, ওর জন্য আমি এত কিছু করি। তো অলরেডি এক মাস কোনো কথা নেই, এক মাসে প্রত্যেকটা দিন একটা করে পোস্ট দিই আমার হাতে, সব মিলে 333টা পোস্ট দিয়েছিলাম ছোট ছোট করে, এখন এটা মানে ক্লিয়ার করে ফেলেছি।
হাতে যে লেখাগুলো এগুলো কি ছিল? এগুলো পার্মানেন্ট?
ওই ওই মেয়ের নাম লেখা আজীবনের জন্য, রিয়া।
আচ্ছা, তো এটা আজীবনের জন্য কি দিয়ে করেছেন? এটা
নিজেরটা নিজেই সুই দিয়ে মানে গুতা গুতা গুছি, নিজেটা নিজে একটা অক্ষর লিখতে কমলে 200-300 গুতা লাগে সুই দিয়ে।
মাই গুডনেস, এগুলো আপনি সুই দিয়ে গুতি গুতি গুলো করেছেন?
জি দেব
গুতা। আর আপনার হাতের এতে যেটা,
হ্যাঁ এইটা, এগুলো যতগুলো আছে মানে আমার লাইফটা মানে ওর জন্য পুরো নষ্ট বানা ফেলাইছে, ঠিক আছে,
সুই দিয়ে গুতি গুতি গুলো করেছেন?
হ্যাঁ এগুলো করছি। আর মানে কোনো কথা বলে না, কাঁদি একা একা বসে, ভালো লাগে না, মানে অনেক লাভ করি, জীবনে প্রথম কাউকে ভালোবাসলাম, তারপর আমার সাথে এমন কথা আছে, কথা বলে না, কিছু বলে না। তো আম্মুর কাছে বললাম, আর আম্মুরে আর আম্মুকে আবার আম্মা বললে রাখতাম, আম্মা আর কেন কথা বলে না, আম্মু বলে তোমাদের ব্যাপার ভাই তোমরা জানো। এমনও সময় গেছে ওর সাথে কথা বলতাম, মানে রাত্রে কথা বলতাম, ওই কথা বলতে বলতে ঘুমায় যেতাম, কিন্তু আমাদের ফোন চলতো,
কানিং
অবস্থা, ঠিক আছে। এমনও দিন গেছে অনেক টাকা নষ্ট করতাম আমার কাছে, আর ওকে অনেক লাভ করতাম। তো যেটা আমার আমার কষ্টটা বুঝলো না, ওই যে আবার আগের জায়গায় গেছিল, মানে ওই জায়গার ভিতরেই ওই রাজনীতি মুজনীতি এটা এটা, তো কিন্তু ওগুলো করতাম না, মানুষের বিপদ আপদে থাকতাম, ঠিক আছে, আজকে এমন হেভি কত বলছে তার পিছনে। তো গেলাম এক ওই আমাদের এলাকার নেতা, জি আমার বড় ভাইয়া নাহিম, ঠিক আছে, সে আমাদের সাথে থাকে, মানে আমাদের বড় ভাই, ঠিক আছে। তো নাহিম ভাইয়ের কাছে গেলাম, বললাম ভাই যেটা আমার এখানে ক্ষমতা আছে, সবাই আমাকে চিনে, ঠিক আছে, তার সাথে কথা বললাম, আমার সবাই মিললাম, আর আমার বন্ধুদের ভিতরে 25 জন আমরা গ্রুপে, আর বেস্ট ফ্রেন্ডের ভিতরে ফাইন, টিটু, আর লিমন, সাজিদ মিলে, এইগুলো সবাই আমার বেস্ট ফ্রেন্ড,
জি
অল টাইম আমার সাথে থাকে। এক পর্যায়ে মেয়ের জন্য সব কিছু ছেড়ে দিয়েছি, কাজমুজ কিছু ভালো লাগে না, খালি অরে আমার দেখতে মনে চায়, কোনো কাজ করি না, কিছু করি না। এক পর্যায়ে একদম পুরো মানে ফকির হয়ে গেছি, খালি বসে থাকতাম আর সিগারেট খেতাম, আর ওর কথা ভাবতাম, তখন সিগারেটটা ধরছি, ঠিক আছে, সিগারেট খেতাম আর একটা করে পোস্ট দিতাম জিতার মতো। পরে এক মাস পর যখন আমার সাথে কথা বললো, হাইতে ফোন দিত আমাকে, রাইতে কয়ে তুমি কোথায় আসো, বাসায় কয়ে তুমি মিলে কান্দো আমার জন্য, এটা এটা ওই জানতে পারছে, আমি বললে হ্যাঁ, পরে বলার পরে আচ্ছা ঠিক আছে। তো ওই আবার কথা বল, জানি না ওর মনের ভিতরে কী ছিল, ঠিক আছে, কিন্তু ওকে অনেক লাভ করতাম আর ওকে অনেক বিশ্বাস করতাম, ঠিক আছে। তো ওই আমাকে বলে, দেখো আমি তোমাকে অনেক লাভ করি, মেয়েও আমাকে অনেক রিয়েল লাভ করতো, ঠিক আছে, আমি ওকে অনেক লাভ করতাম, বলে দেখো তোমার সাথে লাভ করতে পারবো কিন্তু তোমাকে বিয়ে করতে পারবো না। এই কেন বিয়ে করতে পারবো না, কেন তোমার বিয়ে করতে পারবো না? আচ্ছা ঠিক আছে, যেতে করতে পারবো না, সমস্যা কী, তো লাভ করলাম না এখানে, আর কেন দিচ্ছে, তখন আমার খারাপ লাগলো। তো ওই যে ওই ছোটো ভাইটার সঙ্গে প্যাঁচ লাগে, তো এটা তো আমি জানতাম না, ভিতর দিয়ে ভিতর দিয়ে প্যাঁচ লাগে। তো যখন ওই মেয়ের জন্য, মেয়ের জন্য অনেক ছেলেদের মারছি, যেই ওকে ডিস্টার্ব করতো ওকে মারতাম, তাও কী মার দিতাম, ওই পাও হাতটা বাইরে ফুলে ফলাইতাম, ঠিক আছে, এবং করতে করতে একসময় কি পুরো এরিয়াটা আমাকে ভয় পায়, এখনও ভয় পায়, ঠিক আছে, এখন এগুলো করি না, ভয় পায়, এড়ে মারতাম এড়ে মারতাম। সব বন্ধুর বাপ মা বলে এই ছেলেটার সাথে থাকিস না, আর খারাপ এইটা এটা, কিন্তু যেই আমার সাথে মিশতো সে আমাকে বলতো আমার মনটা কেমন, আমি কেমন টাইপের ছেলে, ঠিক আছে, ওর সাথে থাকিস না, ওইটা বলিস না। এক সময় মানে কোনো বন্ধু সবাই মানে যখন আমি মানুষদের মারধর করতাম, এই ছেলে দূরে লইতাম, আরও দূরে লইতাম, শুধু কারণে, ঠিক আছে, ওই ডিস্টার্ব করতো আমার কথা, আমি ক্ষমতা বাড়াম, আমার আমার নাম হইব, ওইটা হইব, মানে এগুলো আজে বাজে। পরে সবাই আমার সাথে কথা বলে না, আমি বলি বন্ধু তোরা কথা বস না, তা তার সাথে চলতাম না, ঠিক আছে চলবি না অসুবিধা কি। তখন কাজে লাগলাম, ইলেকট্রিকের কাজে লাগলাম নতুন, তা উনি কাজ করতেছি আর নিজের মতন নিজে চলতেছে। এমন টাইমে ওই বন্ধুরা আবার সবাই আসতো, আসার পরে কয় জিটা গেছে গা, এখন আমরা তো বন্ধু, আমরা সবসময় মিলে আসলাম, কিন্তু এইগুলো বাদ দে, আর তুই যেগুলো করস এলাকার সবাই ভয় পায়, ঠিক আছে এখন মনে কর তোর সবাই ভয় পায়, ঠিক আছে তুই যেটা যারই ধরস তার মাথা ফাটা ফলাস এটা করস, মানে আমার প্রচণ্ড সাহস। তো ওই যে আমার বড় ভাই নাহিম ভাইরে আটকে ছিল অন্য সাইডে ছিল, ওখানে গেছি তাকে বাচ্চা নিয়ে আসলাম, যে অনেক মাইধর করছে ওই ছেলেদের অর্ধেক এরিয়ার ভিতরে মাইধর করে তাকে বাচ্চা নিয়ে আসলাম। এইগুলো চলতেছে, চলার পরে ওই মেয়ে তো মনে করেন আমার সাথে কথা বলেনি, বলছে কথা বলবো না, ঠিক আছে আবার বলছে কথা বলবো না, ঠিক আছে কথা দিতে বলো না অসুবিধা নেই, মানে কোনো কিছুই চলে না। কিন্তু আর কেন কথা বলে না এইটাই আমি জানতে চাই, কেন আমার সাথে কথা বলে না, হয়তো জানে ওকে আমি রিয়েল লাভ করি, ঠিক আছে তবু আর আমার সাথে কথা বলে না। আস্তে আস্তে কি এই মেয়ের লেগা মনে করেন মানে মাথায় যেটা আসে যে জিৎ অল টাইম জিৎ থাকে, যেই একটা ভালো কথা বলে তারই মানে আস্তে আস্তে মানে ডেঞ্জারাস খারাপ হয়ে গেছে। রাজনীতি এর মিটিং মিছিল তো বলা হয় পাঠাই, ঠিক আছে এই চিনে চিনে মানে অনেক দুশ্মন হয়ে গেছে, দুশ্মনের কোনো শেষ নেই, অনেক দুশ্মন মনে হয়েছে। এ সময় আমার বাসায়ও লোক জায়গা মানে আমার মারার জন্য, কিন্তু খুঁজে পায় না, প্রচণ্ড দুশ্মন মানে। কিন্তু আসল তো খালি ওই জায়গায় মাইরটা খেয়েছিলাম, এছাড়া কোনো জায়গায় মাইর খাইনি আমি। তো অনেক দুশ্মন হয়ে যায় হওয়ার পরে তো আমি যেহেতু এগুলো ছাইলাম যেহেতু আবার করতে হইলো তো করবো ভালো মতন, যেহেতু আমার এটা স্থান এখানে আমার থাকতে হবে, হয়তো বা নিচে পড়ে যাবো না লোক উঠবো দুটা তো একটা। তো চিন্তা করলাম এখানে রাজনীতি করবো, তো সবাই মিলে বন্ধু বান্ধব সবাইকে ডাক দিলাম, ঠিক আছে আমার বেস্ট ফ্রেন্ড টিটু ফাইম ওরা সবাই আসলো, আসার পরে সবাই কথা মতা করলাম, বন্ধু মনে মনে আমরা রাজনীতি উঠে ধরে চল, কারণ সবাই আমাদের এক নামে চিনে মানে আমাকে এক নামে চিনে, ওই পঞ্চগুড়ি চাঁদনি হাউজিং এরিয়াটার ভিতরে হালিম এক নামে হালিম নামে চিনে ওই জায়গায়। আর নতুন একটা পলা আমার সাথে পরিচয় হওয়ার পর আর লাগে সেদিনকে ফার্স্ট আমার পরিচয়, এবারে তো পলা ধরে মারি, ঠিক আছে আর সবাই মনে করেন আমার সাথে কথা বলতে ভয় পায় মানে এতটা খারাপ হয়ে গেছে। আমরা পরে ওই ছেলে আমার মোবাইলটা নিয়ে গেছে, ওই মোবাইলটার ভিতরে মেমোরির ভিতরে আমার গার্লফ্রেন্ডের ছবি ছিল, মোবাইলটা নিয়ে গেছে চুরি করা। তো চুরি করে নেওয়ার পরে তা আমার তো সন্দেহ হয়েছে অয় নিছে, কারণ অয় আমার সাথে বসা আসল, ঠিক আছে এখানে মোবাইলটা বস, তো অয় যেখানে সিগারেটটা খেয়ে ফালাইছে ওই জায়গায় আমার আরও একটা সিম লাগানো আসলো মোবাইলের ভিতরে, ঠিক আছে তো ওই যখন মোবাইলটা বন্ধ করতে পারে না ওই ব্যাটারিটা খুলছে, তখন ওই সিমটা ওখানে বস যেখানে ওই সিগারেটটা খেয়ে ফালাইছে, খুলতে আসছে দেখি ওখানে সিমটা, কারণ কি এখানে সিমটা আসলো তুই তো এইমাত্র কিছুক্ষণ আগে সিগারেটটা খেয়ে এখানে ফালাই, তা তুই নিস, হয়তো বলে না আমি নিই এটা এটা, আচ্ছা ঠিক আছে নেস নেই, ওরা বাসায় গেছে যার যার মতন বাসা গেছে। পরের দিন মানে চিন্তা করলাম আরে দিই কিছু কয় নিয়ে ওকে নিয়ে আসলাম, তুই আমার মেমোরিটা দিয়ে দে, বললাম ভাইয়া তুমি মেমোরিটা দিয়ে দে আর তুমি ওইটা নিয়ে যাবে কোনো সমস্যা নেই, তারপর মিথ্যা কথা বলে এমনি মাথা গরম।
কে মিথ্যা কথা বলছে?
ওই ছেলেটা যেটা মোবাইলটা আমার চুরি করছে।
ওকে
পরে আমাদের ওখানে একটা পুকুর আসলো, পুকুর সাইডে নিয়ে গেলাম, নেওয়ার পরে ওকে প্রথম বান দিলাম, বান দেওয়ার পরে ভাইয়া মানে জীবনে ভুলবো না এমন মাইর দিছে ওকে, আর এই পাওয়াটা বাম পাওয়াটা তেরা বানা ফেলেছি বাইরে, ঠিক আছে মুখ মুখ আটকে আর ইচ্ছা মতন বেড়েছি পাওয়াটা তেরা বানা ফেলেছি, কিন্তু আমার মোবাইল দিয়ে নাহলে মেমোরিটা আমার মোবাইল মেমোরিটা দিয়ে তো পায়ে ধরি, তারপরে আমি মিথ্যা হতো বলো। পরে ওরা অনেক মাইরদৌড় করলাম আর মাথা ফাটায় ফেলাইলাম আর এই আঙ্গুলের এই জায়গায় পৌঁছাইছি, ঠিক আছে আমি একে আমার বন্ধুরা সব দাঁড়ায় আসলো আর সবাই বলতেছে মারিস না মারিস, অনেক মারছে ওরা। মারার পরে আর বললাম তুই কী কাজ কর, আমি মাটি গেটটা খাই, ঠিক আছে আর উপরে পুরো ফ্যামিলিটা চলে, তার আরও অনেক মারলাম, মারার পরে বস্তায় করে বাইন্দা বস্তার ভিতরে ঢুকাইয়া বাইন্দা পুকুরের পাড়ে ফালা উঠিয়ে দিচ্ছে, পরে বাসায় গেছি, বাসাতে আবার জিতবে মাথা আসছে আবার মারব, ছুটাইলাম আরে ছুটানোর পরে আমি সত্যি করে আমার মেমোরিটা দিয়া দে তুই মিথ্যা কথা বলতেছ, কারণ তুই নিছ আমি জানি, অয় মানে ভয় পেতে যদি বলে তাহলে আরও মাইদ্য বলে, কারণ অয় নিছে শিওর আমি। পরে আমি মাপ মুখ চাই আমি তো ভাই জিটা হয়েছে তুই যেটা দিবি না যেটা তোর উপরে ওখান দেয় আমার উপরে পুরো ফ্যামিলিটা চলে, আমার বাবা অনেক বয়স্ক ভাই আর মেরেন না আমার অবস্থা অনেক খাবার কামতে খারাপ হয়ে যাচ্ছে। পরে মাপ চাইলে আমার কাছে ভাই মাফ করে দে ভুলে গেছে আমার, ঠিক আছে মাফ করে দে, ওরা ডাক্তারখানে নিয়ে গেলাম 750 টাকা খরচ করলাম, ওরা বাসায় নিয়ে গেছে, ওরা বাসায় নিয়া আর আম্মু জিজ্ঞেস করে, বাসায় নেওয়ার পরে আর আম্মু জিজ্ঞেস করে আরে কে মাস জ্ঞানটি আমি তো মাস, কিন্তু বিশ্বাস করতে পারলো না আমি সেন মাস, মনে হয় না তো তুমি মাস, কিন্তু জ্ঞানটি আমি মাসছি, কিন্তু আমি অনেক বড় অন্যায় করছি এটা, ঠিক আছে অনেক বড়।
আপনি যখন ওকে মারছিলেন তখন আশেপাশে লোকজন আপনাকে ধরতে আসছিল?
কেউ আসে না, মানে সবাই ভয় পায় আমাকে,
ওই এলাকার সবাই আপনাকে ভয় পায়?
ভয় পায়, ঠিক আছে, কেউ আসে না, আর জানে আমি একটু ঘাপটা রাতে কেউ আসে না, তা আর মুখও আটকা থেকে গেছি, কোনো চিল্লা চিল্লি কোনো আওয়াজ নেই, বড় ভাইয়ার আইসলো আমার দেখছে চলে গেছে, তুই হ্যাঁ আমি গেছে, ঠিক আছে পরে বললাম আমি বিশ্বাস করলো না, আচ্ছা ঠিক আছে, কিন্তু বিষয় ওর কাছে ওর মুখে তো শুনলো বিশ্বাস কর, এখন তো তার সামনে তো বলা যায় না তার ছেলে চোর বলে অপমান হইব, এই কারণে বলিনি, তাহলে মাপমুখ চেয়ে আসলাম, আসার পরে রোজার সময় আসার পরে ওই মেয়ের কথা ভাবতেছিলাম আর কাঁদতেছিলাম আর ভাবতেছি আমি কী করতেছি, এগুলো লাইফটা তো নষ্ট করে ফেলাইতেছে আর হাত তো সাইতেছিলাম। তা আমার বন্ধু এই টিটু ফাইম পরে লিমনওয়ালা সবাই সুইজারা সবাই আসছে, আসার পরে আমার অনেক বকা চকা করলো, এগুলো কী করছে একটা মেল লেগা লাইফ নষ্ট করে ফেলাইতেছে, এটা করো সেটা করো, একসময় কি ওই বিয়ারও মদটাও খাওয়া শুরু করে দিস মেয়ের জন্য, কারণ ওকে অনেক লাভ করতাম। তো পরের দিন ওই ছেলেটা মারার পরে কয়েকদিন পরে পরের দিনই মনে হয় আমি কাজে গেছি, কাজে যাওয়ার পরে তিনতলা বিল্ডিং আছে অলিংয়ের কাজ করতাম, ওই ইলেকট্রিকের কাজ থেকে অলিংয়ের কাছে গেছি, অলিংয়ের কাজ করতাম, তো ওই কাজ করতে গেছি এমন টাইমে গার্লফ্রেন্ডটা অয় ফোন দিছে, ফোন দিয়ে এক কথা দুই কথা ঝগড়া লেগে গেছে আমার লাগে, কিন্তু আমি ওই জায়গাতে লাভটা দিতে চাইনি, ঝগড়া লেগে গেছে লাভটা দিতে চাইনি, ওই জায়গাতে কীভাবে সেন ব্যাপ পড়ে গেলাম আমি নিজেও জানি না, একদম তিনতলার থেকে নিচে পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে একটা গোডাউনের ভিতরে বসছি, পড়ার পরে আমাকে তো মানে কেউ উঠায় না, উঠায় না কেউ দেখেনি, আধা ঘন্টা ওখানে লাভ হয়েছি,
মানে মেয়েটার কথা চিন্তা করে অবস্থা,
হ্যাঁ ওখানে মেয়েটার কথা চিন্তা করতে পড়ে গেছি, ঠিক আছে লাভ হইতেছি, কিন্তু আমাকে আমাকে কেউ ধরে না, আমি তো লাভ হইতেছি আর আল্লাহ আল্লাহ করতেছি, আল্লাহ একটা চান তো ছুটি পাচ্ছি তো আর জীবনে অন্যায় করবো না।
এক্সট্রিম মোমেন্টে আসলে মানুষ যখন যায় তখন সৃষ্টিকর্তার কাছে বোধ হয় এই ওয়াদাটাই করে, এবং সেই ওয়াদা যারা জীবনে ধরে রাখতে পারে তাদেরকে হয়তো সৃষ্টিকর্তা হেদায়ত দান করেন, কিন্তু যারা ধরে রাখতে পারেন না ভুলে যান মুহূর্তের মধ্যে তাদের জীবনে হয়তো এর চেয়েও বড় দুর্দশা নেমে আসে। যাই হোক, আমরা এই কথাটা এই কারণেই বলছিলাম যে ওর জীবনের যে পরিণতিটা, এই তিনতলা থেকে পড়ে যাওয়াটা কিন্তু পরিণতি না, একটা চরম ক্ষতি হয়ে গেছে, সেই চরম ক্ষতিটা ওর পুরো জীবনের যে কর্মফল সেটাকে ও সেভাবেই দেখছে। সেই পার্টটা নিয়ে ফিরছি ছোট্ট একটা বিরতির পর। এই ফাঁকে প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে জানিয়ে রাখছি ইতিমধ্যে শুরু হয়েছে রেডিও আম্বার 102.4 FM এ আমার একটি নতুন শো, যে অনুষ্ঠানটির কথা হয়তো অনেকেই জানেন, মাইক্রোফোন টেস্টিং 1024, যেখানে বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা অসম্ভব প্রতিভাবান শিল্পী যারা আছেন, যারা কোথাও কোনো ফ্লোর পান না কিন্তু খুব ভালো গান, তাদের সুযোগ ঘটছে একটা অনুষ্ঠানে একটা এপিসোডে নিজেকে প্রকাশ করবার। আপনি যদি খুব ভালো গান করেন এবং আপনি যদি মনে করেন এই অনুষ্ঠানটিতে আপনি অংশগ্রহণ করবেন, তাহলে এই নাম্বারটিতে ফোন দিতে হবে এবং নাম্বারটিতে ফোন দিয়ে ফোন থেকে আপনি যে নির্দেশনা পাবেন সেই অনুসারে আপনি কাজটি করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 09611001024। আমি বাংলায় বলছি এবং ধীরে ধীরে বলছি, 09611001024। এই নাম্বারটিতে ফোন দিয়ে আপনি নির্দেশনা অনুসারে আপনি কাজটি করবেন, আর এমনও হতে পারে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা বাংলাদেশ আপনাকে অন্যভাবে চিনবে। সো অপেক্ষা করছি আপনার কলে। সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। লাভ, হেট, চ্যালেঞ্জ, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets, something beyond entertainment. স্বাগত আরো একবার শুনছেন ঢাকা FM 90.4, আমি আরজিকে আপনার সঙ্গে রয়েছি এবং
আজকে আমার সামনে বসে রয়েছে হালিম। আমরা কথা না বাড়িয়ে হালিমের কাছে ফিরছি। জি হালিম, আমরা এরপরে কি হলো? আপনি
তারপরে নিয়ে গেল হসপিটাল, নেওয়ার পরে চিকিৎসা করালো আমাকে। প্রথম বলছে পকেটটা ভালো হবে, সবাই বলছে না পকেটটা যাবে না, ঠিক আছে। পরে প্লাস্টার করে আনলো, প্লাস্টার করার পরে বাসা আসলাম। যখন আমার পা অবস্থা যখন কেটে গেছে তখন তো আমার কান্দন কে দেয়, আমি ইচ্ছা মতো আমার পুরো বাড়ি ভরে গেছে মানুষের। আমি যত লোক আমার চিনে সবাই মনে হচ্ছে আমি মারা গেছি, সবাই দূরে আসছে আসার পথে আমার এই অবস্থা। আমি তো ভালোই তো স্যার কামতাছি, আমি আল্লাহর জীবনে ভুল কোনো করবো না। পরে আস্তে আস্তে যখন ঠিক হইলো চিন্তা করলাম যেটা গেছে গা তো গেছে গা, আর কোনো সময় কোনো অকারণসি করবো না, কোনো অকারণসি করবো না, কারণ শিক্ষা একবার পাইয়া গেছে, ঠিক আছে। পরে এই যে পাওয়া জোড়া নেয় না, জোড়া নেয় না, আট মাস পর পাওয়া জোড়া নিচ্ছে আমার, যেটা দুই মাসে জোড়া নেওয়া দেয় আটটা মাস পর আমার জোড়া নিচ্ছে আমার পাওয়াটা, হাত দিয়ে জোড়া নিচ্ছে। পরে ওই জায়গার থেকে যখন পুরো একটু একটু ভালো হই, ভালো হওয়ার পরে ওই রিয়া তো আসছে আমার বাসায়, যখন শুনছে আমি মানে সাইডে পড়ে গেছি তখন আসছে, আসার পরে বলতেছে কি হয়েছে এটা এটা, পরে কথাবার্তা চলতেছিল। তো আমি আরো বেশি কথা বলি না, এইগুলো এইগুলো হয়েছে বেশি কিছু হয়নি। পরে আমি চিন্তা করলাম যে তো আমার লাইফটা এইভাবে নষ্ট হয়ে যেতেছে গা, ঠিক আছে। তো আমি চাই না আর কোনো লাস্ট মুভের ভেতরে জড়াইতে। তা আমি ওকে ডাইরেক্ট বলে দিচ্ছি, দেখো যেটা গেছে গা গেছে গা, তো যেহেতু তুমি আমার জানা মতো তোমার সাথে কোনো সময় বিয়ে হবে না, তো লাভ করেও কোনো লাভ হবে না, ঠিক আছে। আমরা বন্ধুর মতন আমি থাকি, কিন্তু এটা আমার ভুল হয়েছে, অনেক কষ্ট হয়েছে আমি জানি, দয়া আমাকে অনেক লাভ করতো, আমি জানি কষ্ট পাইছি। আমি ডাইরেক্ট আমার মুখের উপরে বলে দিচ্ছি, তোমাকে আমি চিনি না, তুমি কি আমি তোমাকে চিনি না, ঠিক আছে, ডাইরেক্ট মুখের উপরে বলছি। আর অনেক কষ্ট পাইছে, তারপরে থেকে আসলে এতটা কথাবার্তা হয় না, সুস্থ হইলাম। পরে সুস্থ হওয়ার পরে ওই আগে যে দুশ্মন আসলো সব মানে বন্ধু হয়ে বন্ধু বানা ফেলাইছে না, কারণ আমি বুঝ যাইছি, কারণ লাইফে যদি আরও যদি ই করি পরে আমার অনেক সমস্যা হয়ে যাবো। পরে আমার যে দুশ্মনরা আসলো, ঠিক আছে, কারণ আমার সেখানে এত দুশ্মন আমি তো জানি না, অ্যাভেলেবেল দুশ্মন, তো দুশ্মন আসলো। তো এক কথা দু কথা আমার বাবার, যে আমার বাবা, ঠিক আছে, তো আমার দুশ্মনরা আমার বাবাকে আমার আমাকে কিছু না করতে দেয় না, আমার বাবাকে মেরে ফেলেছে।
মানে কিভাবে হয়েছে সেটা?
সে একজনের সাথে জড়িত আসলো, কিন্তু তার নাম বলবো না,
ওকে,
ঠিক আছে, তার নাম বলবো না আমি। আমার জানা মতো এই কথাটা আমি জানি আর আমার আম্মু জানে, এছাড়া কেউ জানে না,
আজকে সবাই জানবে।
হ্যাঁ, আজকে আমি বলতেছি আমার আর বাবাকে ওই লোকটাই মারছে, ঠিক আছে, তার সাথে কাজ করতো, ঠিক আছে, কিন্তু তাকে প্ল্যান করা হয়েছে, এটা প্ল্যান করা হয়েছে। এক কথা দু কথা মানে আমার সাথে অনেক পুরানো কাহিনী এগুলো, পিছিয়ে অনেক কিছু হয়েছিল এটা আমি বলতে পারি না, কিন্তু আমার বাবাকে আমার জানা মতো আমার জন্যই মার্ডার করা হয়েছে।
কেন বলছেন এই কথাটা? কি কি বলছিল আপনার, কারণ বাবার সঙ্গে তো আপনার কোনো যোগাযোগই ছিল না?
যোগাযোগ ছিল না, কিন্তু সবাই জানতো তার ছেলে, ঠিক আছে, আমার বাবা মানে সবার লাগে চলে মিশে চলতো, তার সাথে একটা লোক কাজ করতো, ঠিক আছে, তার সাথে আবার বড় বড় নেতাদের পরিচয় আসলো
আপনার বাবার।
হ্যাঁ, আর তার সাথে আমার একদিন ঝগড়া হয়েছিল অনেক।
আপনার বাবার সঙ্গে?
না না, তার ওই লোকটার সাথে,
মানে
যার সাথে কাজ করে।
আর যার কথা আপনি এখানে গোপন করছেন সে খুব খুবই পাওয়ারফুল একজন মানুষ,
কিন্তু সে প্ল্যান করে আসছে আমার বাবার সাথে কাজ করার জন্য, আমার বাবাকে মারব। তো বাবাকে ওখানে মানে অনেক মারধর করা হয়েছে, করার পরে বাবাকে মানে অনেক মারধর করছে, ঠিক আছে, কিন্তু কোনো ই রাখে নেই, মানে কোনো প্রমাণ রাখে নেই, ঠিক আছে, যেটার জন্য ওকে বাবাকে ওই ছাদের থেকে ফেলা হয়েছে, সবাই বলেছে কি সুইসাইড করছে। এই কথাটা আমি কোনো সময় বলতে চাইনি, কিন্তু আজকে বললাম এখানে।
আপনি এটা বলছেন যে সেটাও তো প্রমাণ নাই,
এটা আমার জন্য হয়েছে, সেটা আমার এই সব ভুলের জন্য,
এবং এটা আপনি মনে করছেন যে আপনার ভুলের জন্য এটা হয়েছে, এবং প্রমাণ হয়তো আপনি সেভাবে দিতেও পারবেন না, এবং আপনি এবং আপনার মা জানেন যে আসলে ঘটনাগুলো আপনার জন্যই ঘটেছে, বা ঘটনার ভেতরে যদি আরো কোয়েরি করা হয় তাহলে হয়তো বা যারা দর্শক আছে তারা হয়তো বা বুঝতে পারবে, বা যারা ভিউয়ার্স বা যারা লিসনার আছে তারা হয়তো বুঝতে পারবে যে আপনার কোন ভুলের কারণে আজকে আপনার বাবা শাস্তি পেয়েছে। আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আমি বাবা মারা গেছেন কবে?
এই তো আজকে এক বছর।
এক বছর যাবে, এরপরে কিভাবে চলছে আপনার? আপনি কি এখন ওইসবের মধ্যে আছেন?
না, এখন আমি পুরো ভালো হয়ে গেছি, নামাজ পড়ি বা সব তো, ঠিক আছে, আলাদা করে কাজ করি ভাত খাই, মানে আমার লাইফটা অন্যভাবে মানে অন্যদিকে ঘুরে ভালো হয়েছে
এই বাবার মৃত্যুর পর থেকে,
কারণ আমি শিক্ষা পেয়ে গেছি, এক আমার পাও গেল, দুই আমার বাবা আমার জন্য গেছে, আমি গ্যারান্টিতে আমার জন্য গেছে আমার বাবা, ঠিক আছে, যেটা আমি জানি, কোনো সময় কাউকে বলতে চাইনি, কারণ বললে আমারই অনেক ক্ষতি হবে, তারপর আমি বললাম কারণ ওই লোকটাকে আমি অনেক খোঁজ আছি।
একটা প্রশ্ন আমার পুরো অনুষ্ঠান জুড়ে মাথার মধ্যে ঘুরছে, পরিবারের দ্বিতীয় সন্তান ছিলেন আপনি, আপনি যেটা শুরুতেই বলেছিলেন, এবং এই পরিবারে আপনি একসময় ফিরে এসেছেন, আপনাকে তারা রেখেছে, তার মানে তো এমন অবস্থা ছিল না যে আপনাকে দত্তক দিয়ে দিতে হবে, পরিবারের আর্থিক অবস্থা এতটা খারাপ ছিল না, তারপর আপনাকে দত্তক কেন দেওয়া হয়েছিল?
ওটা আমার ফ্যামিলির ভিতরে একটু সমস্যা হয়েছিল ছোটবেলায়, যেমন আমার লাইফ সবাই চেয়েছিল কি আমি মানে আমি আমার বড় ভাই একটা অন্য টাইপের, ঠিক আছে, আর পাঁচ অক্ট নামাজ পড়ে আল্লাহিল্লাহ করে অর্থটা অন্যজন, কারণ আমার চাইছিল কি আমি একটা ভালো পরিবেশে থাকি, আমি একটু বড় হই, মানুষের মতন মানুষ হই, এটাই চাইছিল।
আম্মুর
অনুরোধ করছে, পরে আম্মু অবশ্য আচ্ছা ঠিক আছে যেহেতু আমার ছেলের ভালো হইব তো দিয়ে দিই, তো নিয়ে। কিন্তু আমি একটা কথাই বলতে চাই, আমি যে অকারণ গুলো করছি
আপনি যখন ক্লাস থ্রিতে পড়া অবস্থাতেই লেখাপড়া গিভ আপ করলেন, পড়াশোনা ছেড়ে দিলেন, এবং যে টার্গেটে আপনাকে ওরা নিয়েছিল যে আপনাকে মানুষের মতো মানুষ বানাবে, সব যখন আপনি বুঝতেই পারছিল যে মানুষের মতো মানুষ আপনি হচ্ছিলেন না, তখন তো আপনাকে ফিরত দিয়ে দেওয়ার কথা বা আপনাকে আর একসেপ্ট না করার কথা, কিন্তু তারা তো তারপরেও আপনাকে একসেপ্ট করেছেন, ফিরত দেননি।
ভিতর একটা লোক আমার খারাপ জানায়, সবাই আমাকে আদর করে, ছোট থেকে বড় পর্যন্ত সবাই আমাকে অনেক আদর করে।
এখন আপনার কিভাবে চলে?
আমার দিন চলে, কাজ করি, এই 9 ঘন্টা কাজ করি, আর 9 ঘন্টা পরে কাজের পরে যে টাইমটা থাকে একটু আড্ডা মারি, পরে বাসা থেকে।
9 ঘন্টা কি কাজ করেন আপনি?
ইলেকট্রিকের
কাজ করেন। কত টাকা পান মাস শেষে?
মাস শেষে
10-12 হাজার টাকা পান। এই টাকা দিয়ে আপনার নিজের চলে?
চলে।
এই যে নামগুলো আপনি হাতে লিখেছেন, খোদাই করেছেন, হ্যাঁ, রিয়া নামগুলো পুরো হাতে, এগুলো তো সারা জীবন হাত ধরতে থাকতো, এগুলো আপনাকে কষ্ট দেয় না এখন দেখলে?
কষ্ট দেয়, অনেক কথা, অনেক টেনশন করি। আর একটা মেয়ে আছে মাহি,
যে মেয়েটা আপনার জীবনে আসবে বউ হয়ে, সেগুলো দেখে সহ্য করতে পারবে?
হ্যাঁ, আমি মাহিকে বলছি, মাহি এমন নামে একটা মেয়ে আসছে, ঠিক আছে, মানে বন্ধুই লাগে, ঠিক আছে, আর অনেক ভালো একটা মেয়ে, ঠিক আছে, সব কিছু তো আমাকে মানে আমার সাথে থাকে, সে আমি তাকে সব কথা শেয়ার করছি, ভালো ব্যাপারে সব শেয়ার করছি। মাহি মেয়েটা অনেক ভালো, আমার মতন মেয়ে আমি আর কোনো সময়।
এই ফিল্ডটা মাহির প্রতি আপনার আছে, সেটার জন্য আপনাকে আপনাকে আমরা লাকি বলবো, সৌভাগ্যবান বলবো, কিন্তু এই ফিল্ডটা না একটা মানুষের প্রতি সারাটা জীবন থাকে না, এটা আপস অ্যান্ড ডাউনের মধ্যে থাকে।
মাঝে মাঝে মনে পড়ে, যখন একা থাকি, একা রুমের ভিতরে থাকি, পিসের কথাগুলো অনেক মনে পড়ে, মানে 4 বছর আমি যে লাভগুলো করতাম ওর সাথে ভালোই আসলো, কেন এমন হইল?
কিন্তু আপনি জেনে শুনে তো একটা মানে আপনি যে জানতেনই যে তার ফ্যামিলির সাথে আপনার ফ্যামিলি যাবে না, তার যে লেখাপড়া আপনার লেখাপড়া নাই, সুতরাং তাকে আপনার কোনোভাবেই রিচ করা সম্ভব না, এবং আপনি যে তাকে প্রেমে ফেলেছেন সেটাও তো সে জানতো না, আপনার ব্যাকগ্রাউন্ড জানতো না, তারপরে সে আপনার প্রেমে পড়েছে, সুতরাং এটা কোনোভাবেই টিকবে না, এটাই স্বাভাবিক ছিল, কিন্তু আপনি তাকে প্রচুর পেতে চাইতেন, এবং যে কারণেই আপনি যেভাবেই হোক না কেন তাকে আপনি কাছে এনেছেন, এবং আনার পরে যখন সে বাস্তবতা জেনেছে তখন সে দূরে সরে গেছে, এটাই হচ্ছে বাস্তবতা, এটা একটা বড় ভুল ছিল না। কিন্তু আমার আমার কথা হচ্ছে যে আপনার এই যে 19 বছরের জীবন, এই 19 বছরের জীবনের সবচেয়ে বিগেস্ট লস কি? হ্যাঁ, বাবা হারিয়েছেন পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদের মধ্যে একটা, এটা আর কখনোই পাবেন না, এবং আপনি যদি মনে করেন যেটা আপনার ভুলের জন্য হারিয়েছেন তাহলে এটা তো মানে এর চেয়ে কষ্টের আর কিছু নেই,
এটা আমার জন্য হয়েছে।
আর দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে যে আপনি ক্লাস 3 পড়ার পড়াশোনা করেননি,
আমার ভিতর যে অভিজ্ঞতা আছে, ঠিক আছে,
কাজের অভিজ্ঞতা,
হ্যাঁ, কাজে সবকিছু, একটু যেহেতু আমার সব অভিজ্ঞতা আছে, কোনো দিকে কোনো সময় থাকবো না, কারণ আমার সাথে বড় বড় লোকদের হাত আছে, টাকাওয়ালা লোকদের হাত আছে, ঠিক আছে, কোনো দিক দিয়ে নিচে পড়ে যাবো না, ঠিক আছে, আমার লাইফে মানে কে যেটা আমার আমি সেন মানুষকে বলি আমি সেন কম লেখাপড়া করছি, কেউ বিশ্বাস করে না, সবাই বলে কি আমি মৃত্যু ক্লাস, এটা ভাস,
ফাইন, এটা যদি আপনার থেকে থাকে তাহলে এটা আপনার স্ট্রেংথ, এটা আপনার সামর্থ্য, আপনি সেই সামর্থ্য নিয়ে সামনের দিকে এগিয়ে যান। আমরা প্রত্যেকটা সময় অনুষ্ঠানে যে কথাটা বলি সেটা হলো প্রতিটা মানুষই সম্ভাবনাময়, বারবার বলি, বহুবার বলি, সারাটা জীবন বলবো যতদিন রেডিওতে কথা বলার সুযোগ হবে, অ্যাজ এ আরজে, অ্যাজ এ হিউম্যান বিং হিসেবে সবসময় বলি, নো ম্যান, কেউ না, যারা অনুষ্ঠানটা শুনছেন, আমরা কেউ মহামানব না, আমাদের প্রত্যেকের জীবনে ভুল আছে, অপরাধ আছে, ইনক্লুডিং মি, আমার সহ, এবং এই ভুল এবং অপরাধ কেউ স্বীকার করে, কেউ স্বীকার করে না। আমাদের সামাজিকতার জায়গাটা থেকে আমরা মানুষকে তিরস্কার করতে ভালোবাসি, আঙুল তুলতে ভালোবাসি, কিন্তু ভুলে যাই যে মানুষটি অপরাধ করেছে বা যে মানুষটি ভুল করেছে সে মানুষটির একটা ভালো কাজ করার সম্ভাবনাকে এই তিরস্কার বা তার দিকে আঙুল তোলা বা তাকে কোনো না কোনোভাবে এমনভাবে একটা জায়গাতে মানে বদ্ধ করে ফেলা যাতে করে তার ভালো কাজ করার সম্ভাবনাটা নষ্ট না হয়ে যায়। সবসময় মনে রাখবেন, সৃষ্টিকর্তা যদি আমাদের এত বড় বড় অপরাধ সহ্য করেও আমাদেরকে ক্ষমা করে দিতে পারেন, আমাদের জন্য যদি শেষ দিন পর্যন্ত তিনি অপেক্ষা করতে পারেন, তাহলে আমরা তো সাধারণ মানুষ। যদি আপনি ধর্মে বিশ্বাস করেন, যদি আপনি একেবারে মানবিকতার জায়গাটাতে আসেন, তাহলে একটা মানুষকে আপনি যদি আয়নায় দেখেন, আপনি দেখবেন এই মানুষটা আপনার সামনে অচেনা অজেনা একটা মানুষ, যে মানুষটা আপনার সামনে প্রথমেই একটা একটা রিয়াকশন ক্রিয়েট করলো, হয়তো বাসে উঠেছেন, হয়তো মানুষটা একটু বড় একটা সিটের জায়গা নিয়ে বসে আছে যেখানে আপনার বসতে কষ্ট হচ্ছে, হয়তো একটা মানুষ হঠাৎ করে সামনে এসেই পানের পিক আপনার সামনে ফেলে দিল, হয়তো একটা মানুষ হঠাৎ করে সামনে এসেই খুব খারাপ একটা কোনো আচরণ করে ফেললো। আমি ছোটো ছোটো উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি, ওই মানুষ সম্পর্কে আপনার একটা খারাপ ইমপ্রেশন মুহূর্তের মধ্যে তৈরি হবে এবং এই খারাপ ইমপ্রেশন থেকে আপনার মনে হবে যে খুব বাজে একটা মানুষ এবং এর প্রতি আমার খারাপ ব্যবহার করা উচিত। ঠিক তাৎক্ষণিকভাবে আপনার যদি মাথায় এই জিনিসটা আসে যে এই মানুষটাই হয়তো এমন একটা কাজ করেছে যে কাজটি আপনি সামনাসামনি দেখার সুযোগ পেলে এই মানুষটা সম্পর্কে কোনোদিন খারাপ কোনো কিছু ভাবার সুযোগ পেতেন না, এই মানুষটাই হয়তো এতিমদেরকে সাহায্য করেছে, এই মানুষটাই হয়তো কোনো একটা দরিদ্র মানুষ যার হয়তো লেখাপড়া করার সামর্থ্য ছিল না তার পাশে গিয়ে দাঁড়িয়েছে, এই মানুষটাই হয়তো কোনো একজন বৃদ্ধকে রাস্তা পার করে দিয়েছে, এই মানুষটাই হয়তো মসজিদে প্রচুর টাকা দান করেছে। সুতরাং একটা মানুষের একটা কাজ বা একটা কর্ম, একটা ভুল, একটা অপরাধ দিয়ে সেই মানুষের সারা জীবনের সম্ভাবনাটাকে নষ্ট করে দেয়া, এটা আরও ভয়ানক রকমের অপরাধ। এই অপরাধটা যেন আমরা না করি, আমাদের এই অনুষ্ঠান সেই শিক্ষাটাই আমাদেরকে দিক। আপনারা সবাই অনেক ভালো থাকুন, আজকের মতো শুভরাত্রি, সবাই সবার জন্য আমরা শুভকামনা জানাই, প্রার্থনা করি, ভালো থাকবেন সবাই।
সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট, এক্সক্লুসিভলি অন ফিউশনবিটি.com।